আজ সকালে প্রার্থনা করার সময় একটি শিশুর বিরল রোগের জন্য বিশেষভাবে স্মরণ করা হবে। সকলে যেন সেটা করে আমরা এটা নিশ্চয়ই আশা করি। এমনকি ডাক্তাররা জানেন না, তারা এটাকে এক প্রকার নাম দিয়েছেন। আমি মনে করি তারা একটি তৈরি করেছেন একে দেওয়ার জন্য। তারা জানেন না এটা কি, আর কিন্তু এটা কি খ্রিস্ট জানেন। আমি আপনাকে বলতে পারি এটা কি, এটা একটা শয়তান। সেটা ঠিক, শয়তান। কোন নাম তারা তাকে দিতে চান কেন সেটা তাদের উপর নির্ভর করে, কিন্তু এটা হলো সেই, বুঝলেন, একটি মন্দ আত্মা। এখন আসুন সকলে একসাথে, এখন একবার একসাথে, শুধু বিশ্বাস, এখন সকলে চলে আসুন। বোন, ঈশ্বর আপনাকে সুস্থ করতে যাচ্ছেন। যখন আমরা মাথা নত করি, আসুন আমরা এখন এই বালিকার জন্য প্রার্থনা করি।
আমাদের স্বর্গীয় পিতা, আপাত দৃষ্টিতে আমি আমার মন থেকে এটা ভুলতে পারছি না, সেখানে এই ছোট্ট বালিকাটি মারা যাচ্ছে। সে কারো প্রিয়তম, সে আপনার সৃষ্টি, আর শয়তান তার কাছ থেকে তার তরুণীর জীবন ছিনিয়ে নিচ্ছে।
আমি খ্রিস্টের নামে প্রার্থনা করি যে আপনি মৃত্যুর হাতকে থামাবেন, সেই শত্রুকে তাড়িয়ে দিবেন। আপনি প্রভু যিনি লোহিত সাগরকে উভয় পার্শ্বে দেওয়ালের মতো খাড়া করে দিতে পারেন, আর ইসরায়েলের সন্তানদের আপনার ঐতিহ্য দিয়েছিলেন, একটি নিরাপদ যাত্রা সাগরের মধ্যে দিয়ে প্রতিজ্ঞা করা দেশ পর্যন্ত। ঈশ্বর, আমরা আজ প্রার্থনা করছি যে আপনি সকল বাধা বিপত্তি পিছনে সরিয়ে আর সেই সন্তানকে জীবিত থাকতে দিবেন। এটা আমাদেরকে দেওয়া হয়েছে যাতে আমরা প্রার্থনা করি, আর আমরা সকলে একত্রিত হয়ে আপনার উপর বিশ্বাস করে যীশু খ্রিস্টের নামে আমরা এই শিশুটির সুস্থতা প্রার্থনা করি। আমেন। আজকে আমি একটি কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় নিয়ে যীশু খ্রিস্টের নামে আপনাদের সম্মুখে এসেছি। লুইসিয়ানা থেকে কিছু সময় আগেই আমি ঘরে ফিরেছি। ভেবেছিলাম আমি যদি রবিবারের আগে এখানে ফিরে আসতে পারি, আমি রবিবারের স্কুল নিতে পারব। আর তখন সেখানে আবহাওয়া এত অসম্ভব গরম ছিল যে আমরা এটা শান্ত হবে। লুইসিয়ানা থেকে আজকের সকালটা ঠান্ডা, পাখার থেকে বেশি কিছু না থাকলে এরকম ভবনে আপনারা লুইসিয়ানাতে কখনোই বসবেন না। এটা শীততাপ নিয়ন্ত্রিত হতে হবে, না হলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন। আর তাই আমি চলে আসলাম যেন আমি এক বা দুই দিন বিশ্রাম নিতে পারি, পরের সপ্তাহে উত্তরের সাসকাচুয়ানে যাওয়ার আগে, আর সেটা প্রিন্স আলবার্টের কাছে অবস্থিত। সেটা যতদূর পর্যন্ত এই পৃথিবীতে রাস্তা যেতে পারে অন্য পাশ থেকে, এটা সারা বিশ্বের সকল রাস্তা অতিক্রম করে এরপর সেখানে আর কোনো রাস্তা নেই। এখন আমরা সেখানে যাচ্ছি, সেখানে ইন্ডিয়ানস এবং এস্কিমোরা থাকেন। তাই এই সভাতে কানাডার সকল স্থান থেকে আমাদের সঙ্গে অনেক লোক থাকবেন। তাদের মধ্যে কেউ কেউ পশ্চিম উপকূল থেকে আসবেন, তারা বলে আমরা সেখানে আসছি। আর আমি আপনাদের প্রার্থনা নিশ্চয়ই আশা করি যে ঈশ্বর আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আর আমাদেরকে তার মহিমার জন্য অতিশয় বিশাল মহান সভা দিবেন। 4-5 বছর হয়ে গেছে যখন আমি কানাডায় গিয়েছিলাম, আর আমার কাছে সেখানে কিছু প্রকৃত রাজকীয় বন্ধুরা আছে যারা খুব ভালো মানুষ, আর তাই তারা মণ্ডলীর জন্য খুবই নিষ্ঠাপরায়ণ। যতই ঠান্ডা হোক না কেন, তারা একটি কম্বল জড়িয়ে ববস্লেডে করে 30 মাইল রাস্তা ঘোড়া ছুটিয়ে যায় মণ্ডলীতে পৌঁছানোর জন্য। যুবক এবং বৃদ্ধ তারা তুষারপাত এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে হেঁটে যায়। তারা সকলে একত্রিত হয়, আর একটি পরিবার অন্যদের একত্রিত করে আর হাঁটতে শুরু করে, আর তারা যায়। তারা সভার থেকে এত কিছু পাওয়ার পিছনে এটাই হলো তাদের সেই বলিদান। যখন সেখানে কোনো বলিদান নেই, সেই সভাতে কিছুই থাকে না। আপনাকে সত্যি নিচু হতে হবে আর এমন কিছু করতে হবে যেটা খুব ব্যথা দেয়। কিছু বিষয় সরিয়ে রাখতে হবে আর কাজ বন্ধ করতে হবে, আর এটা বা সেটা করতে হবে মণ্ডলীতে পৌঁছানোর জন্য, আর ঈশ্বরকে দেখানোর জন্য যে আপনি তাকে ভালোবাসেন। আর আপনি যাওয়ার জন্য যখন একটি বলিদান করেন, তখনই আপনি এর থেকে কিছু পেয়ে থাকেন। এটা ঠিক আমাদের বাচ্চাদের মতো। বিলি পল, আমি ভেবেছিলাম আমি হয়তো আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি কিছুই পেতাম না। মা হয়তো এক থলে ক্যান্ডি নিয়ে আসতেন আর সবাইকে দুটো তিনটে করে ভাগ করে দিতেন। খ্রিস্টমাসের জন্য হয়তো আমরা একটি টিনের বাসি অথবা একটি ছোট পিস্তল পেতাম অথবা অন্য কোনো কিছু। আর আমি দেখতাম অন্য বাচ্চারা স্লেজ অথবা সাইকেল অথবা অন্যান্য জিনিস, ভালো কাপড় আর গরম জ্যাকেট, আর আমি আর আমার খুব খারাপ লাগতো। আমি বলেছিলাম আমার যদি কোনোদিন কোনো সন্তান হয় আমি যতটা পারি তাদের জন্য আমি সবকিছুই করব। ঠিক আছে, আমাদের বাচ্চাদের জন্য কিছু জিনিস নিয়ে আসার জন্য আমি ক্ষুধার্ত থাকতেও প্রস্তুত। আর যখন বিলি যখন ছোট বালক ছিল আমি তাকে একটি ছোট ট্রাইসাইকেল দিয়েছিলাম আর আমি তাকে সবকিছু দিয়েছিলাম। আর মেয়েটাও সবকিছু করার চেষ্টা করত তার জন্য কিছু নিয়ে আসার জন্য, নিজস্ব কাপড় জামা এবং অন্য সবকিছু বাদ দিয়ে। কিন্তু আপনারা জানেন আমরা কি খুঁজে পাই? আমি তাকে একটি ছোট ট্রাইসাইকেল দিয়েছিলাম আর একটি ছোট তীর ধনুক আর সবকিছু। বাড়ির পিছনের দিকে উঠোনে আমি তাকে খুঁজে পেতাম একটি চামচ অথবা একটি লাঠি নিয়ে, কোথাও খনন করত, বুঝলেন? আমি বললাম পরের জন এর মতো হবে না। দেখুন, আপনি কাউকে সবকিছু তার হাতে দিয়ে দেন তারা সেটা চায় না। এটা এমন কিছু যার জন্য তাকে ত্যাগ করতে হয়, আর পরিত্রাণও ঠিক সেই রকম। এটা একটা সম্পূর্ণ ত্যাগ, ভাই রয়, এটা একটা ত্যাগ যেটা আপনাকে প্রত্যেক দিন করতে হয়, এমন কিছু ঈশ্বরের নিকটে নিকটে আসার জন্য আর কিছু করার জন্য।
আর আমরা জানি আজ সকালে আপনাদের সকলের ত্যাগ, এই গরম ভবনে বসে থাকা, যখন আমরা এখানে বসে আছি, আসুন আমরা মনে রাখি মনুষ্য জাতিকে দেওয়া সব থেকে মহান বলিদানকে, যিনি ছিলেন যীশু খ্রিস্ট, যখন আমাদের পরিবর্তে তাকে এই পৃথিবীতে এসে মৃত্যুবরণ করতে হয়েছিল।
শুধু তাই নয়, কিন্তু তার প্রাণ নরকে নেমে যায় আর সেখানে তিন দিন এবং রাত অবস্থান করে, আর তৃতীয় দিনে তিনি পুনর্জীবিত হন আর এখন ঊর্ধ্বে উঠেছেন স্বর্গে, ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন। তার প্রায়শ্চিত্ত দিয়ে আমাদের স্বীকারোক্তির মধ্যস্থতা করেছেন এবং তার অনুগ্রহ আমাদের দেওয়া হয়েছে। এখন উপরে সেখানে যেখানে আমরা যাচ্ছি সেখানে অনেক লোক থাকবেন, খুবই গরিব, খুবই গরিব। তাদের একটি গরু বিক্রি করতে হবে, দুইটি অথবা তিনটি মেষ বা কোনো কিছু সেই সভাতে আসার জন্য। প্রাচীন এস্কিমোরা হয়তো তাদের কিছু চামড়া নিয়ে আসবে আর বিক্রি করবে, যেটা তার পরিবারের বাইরে বেরোনোর জন্য খুবই প্রয়োজন। ইন্ডিয়ান ব্যবসায়ীদেরও সে একই রকম করতে হবে। এখন আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি, আমরা কি পারি না? এবং আমরা প্রার্থনা করি ঈশ্বর তাদেরকে যেন মহান বিষয়গুলি দেন। এখন এটা খুবই গরম, আমি চাই না আপনাদের খুব লম্বা সময় ধরে এখানে রাখতে। আর আজ সকালে আমি চাই আমরা যেন আমাদের মনকে স্থির করি, মণ্ডলী এবং তার পরিস্থিতির উপর অসুস্থদের জন্য প্রার্থনা করার ঠিক আগে। আর এখন আমি অনুভব করি যে কিছুদিন আগে মণ্ডলীর জন্য একটি বার্তা দেওয়া হয়েছিল শ্রেভপোর্ট লুইসিয়ানাতে, আর আমি বিশ্বাস করি এটা মণ্ডলীর পরিস্থিতি। আর আমরা আজ সকালে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সাহায্য করার জন্য। একই পন্থা অবলম্বন করবেন না, কিন্তু ঈশ্বরের কাছে আমরা যে সময়ে জীবিত আছি এখন সাহায্যের প্রার্থনা করুন। আর ঠিক আগে, এটা একটা মহান পুরাতন বাইবেল, কিন্তু এর মধ্যেই অনন্ত জীবনের বিষয়বস্তু রয়েছে। আর মনে রাখুন ঈশ্বর হলেন বাক্য, ঈশ্বর তার বাক্য থেকে অধিক নন, আর আমরাও আমাদের বাক্য থেকে অধিক নই। আর আমরা যদি করি, নিশ্চয়ই এখন আপনি আর আমি ভিন্নভাবে অর্থে আমরা উভয়ই বলতে পারি, ও আমি একটি বিশেষ কাজ করব, আমরা সেটা মনস্থ করি। কিন্তু এমন পরিস্থিতি হতে পারে যে আমরা সেটা করতে পারি না, আমরা যা বলেছি সেটা আমরা করতে পারি না, কিন্তু ঈশ্বর সেটা করতে পারেন না, কারণ তিনি সর্বশক্তিমান এবং তিনি সকল বিষয় জানেন, সকল বিষয় যা ঘটেছিল যা ঘটবে। অথবা তাই তিনি এমন কোন বাক্য বলতে পারেন না যদি না তিনি জানেন তিনি সেটা রাখতে পারবেন। আর অব্রাহাম যখন তিনি 100 বছর বয়স্ক ছিলেন, তিনি বলেছিলেন যে বিষয়গুলি ছিল না যেন সেটি রয়েছে। এখন আমি এই বিষয়গুলি বলছি যাদের জন্য প্রার্থনা করা হবে, অসুস্থ তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। অব্রাহাম বলেছিলেন যে বিষয়গুলি ছিল না যেন সেগুলি রয়েছে, কারণ যিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি তা রাখতে সম্ভব, অথবা তিনি যা প্রতিজ্ঞা করেছেন তা রাখবেন। এখন যখন ঈশ্বর অব্রাহামকে বললেন, যখন তার 75 বছর বয়স ছিল আর সারার 65, যে তাদের একটি সন্তান হতে যাচ্ছে, কেন? এটা সব মিলিয়ে অসম্ভব ছিল। আর তিনি সেটা বিশ্বাস করেছিলেন এবং সেই সন্তানের দিকে তাকিয়েছিলেন এবং সেই সন্তান আসার 25 বছর আগেই তাকে গণনা করা হয়েছিল যেন সে সেখানে রয়েছে। আর যখন সেই শিশুর জন্ম হয় আব্রাহামের বয়স ছিল 100 বছর আর সারা 90, কারণ তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং তিনি বলেছিলেন যে সকল বিষয়গুলি ছিল না সেগুলি আছে। এখন সেটা অসুস্থ এবং নিপীড়িতদের জন্য যাদের জন্য প্রার্থনা করা হবে। আপনার কি অসুবিধা রয়েছে সেটা যাই হোক না কেন, যদি আপনি আপনার কাছে কি ধরনের রোগ রয়েছে, আপনি কতটা অসুস্থ, যখন আপনি খ্রিস্টকে গ্রহণ করেন তার বাক্যকে, তখন আপনারা বলে থাকেন যে বিষয়গুলি রয়েছে যেন সেগুলি নেই, যদি তারা ঈশ্বরের বাক্যের বিপরীতে হয়ে থাকে। এখন ঈশ্বর বলেছেন বিশ্বাসের প্রার্থনা অসুস্থদের বাঁচাতে পারে। ঠিক আছে, যদি ঈশ্বর বলে থাকেন সেটাই তার নিষ্পত্তি, তাহলে আসুন আমরা আমাদের মন, আশা এবং আমাদের কাজ এমন ভাবে করি যেন এটা সম্পূর্ণ হয়েছে। যখন আমরা এটা গ্রহণ করি তখনই সেটা শেষ হয়ে যায়। পরিত্রাণ ঠিক একই রকম, আমরা এটা বিশ্বাস করি, গ্রহণ করি, আমাদের হৃদয়ে বিশ্বাস করি, ঈশ্বরের সম্মুখে গিয়ে খ্রিস্টকে আমাদের ব্যক্তিগত প্রাণকর্তা হিসেবে গ্রহণ করি আর তাকে গ্রহণ করি। যদি আজ সকালে আপনি এখানে একজন পাপী আর উদ্ধার পাননি আর আপনি আরোগ্য লাভ করতে চান, আপনি অসুস্থ, প্রথমে ঈশ্বরের অন্বেষণ করুন, তাকে আপনার ত্রাণকর্তা হিসেবে স্বীকার করুন, তখন সেই অসুস্থতা ঠিক হয়ে যাবে। এটা যাই হোক না কেন, শুধু আপনার সম্পূর্ণ বিশ্বাস রাখুন। আপনার যা কিছু হয়েছে সব সিদ্ধ ব্যক্তির উপর, খ্রিস্ট যীশু, বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। তাই আপনার মন সেখানে রাখুন। যারা অসুস্থ এবং পীড়িত তাদের জন্য আমি এই শব্দগুলি বললাম। আজ সকালে আমি মণ্ডলী এবং তার পরিস্থিতির উপর কথা বলবো, কারণ আমি অনুভব করছি যে যদিও ঐশ্বরিক আরোগ্য দান এক অপূর্ব বিষয়, কিন্তু যখন আমি স্টেভে পোর্টে ছিলাম, যখন আমি সেখানে ছিলাম, আমি শুধুমাত্র 3টি আরোগ্য দান সভা করেছিলাম, 3টি অথবা খুব বেশি করে হতে পারে 4টি 11 দিনের মধ্যে। ঐশ্বরিক আরোগ্য দানের জন্য এত সময় দেওয়ার থেকে মানুষের প্রাণের জন্য প্রচার করা বেশি প্রয়োজনীয়। যদিও যে মানুষগুলো অসুস্থ এবং অভাবী, ঈশ্বর তাদের সুস্থ করতে পারেন, আর এটা ইতিমধ্যে পৃথিবীর চারিদিকে প্রমাণিত হয়ে গেছে যে তিনি করতে পারেন, কিন্তু মূল বিষয় এখন প্রাণের জন্য, যা কখনো মারা যায় না।
শরীর মরে যাবে কিন্তু প্রাণ কখনো মরবে না, আর আমাদের অবশ্যই ঈশ্বরের সঙ্গে সেই সমতা এবং সরল রেখা বজায় রাখতে হবে।
আমি প্রায়ই এটা বলেছি, আমি সবকিছু করতে চাই, কারণ যখন আমি সেই প্রভাতে সেই নদীতে নেমে আসব, আমি সেখানে কোনো সমস্যা চাই না, আমি আমার টিকিট আমার হাতে চাই, আমার নামের জন্য অপেক্ষা করার সময়। আর আমি বলতে চাই, যেমন পোল পুরনো সময়ে, ভাই ক্রিস, তার পুনরুত্থানের শক্তির দ্বারা আমি তাকে জানি, মৃতদের মধ্যে থেকে যখন তিনি ডাকেন আমি বেরিয়ে আসব, আমি তাকে জানতে চাই তার পুনরুত্থানের শক্তির মাধ্যমে। তাই এখন তিনি যিনি এই বইয়ের লেখক, তার জন্য আসুন আমরা এক মুহূর্ত আমাদের মাথা এবং হৃদয় নত করি। আর ঈশ্বর আমাদের পিতা, এখন আমরা আপনার নিকটে এসেছি এই প্রার্থনা নিয়ে, আপনি আপনার বাক্য আমাদের কাছে প্রকাশিত করবেন। আমরা পৃষ্ঠাগুলি টানতে পারি, কিন্তু শুধুমাত্র পবিত্র আত্মা বাক্য প্রকাশিত করতে পারে। তাই আজকের সকালে আমাদের কাছে এটা প্রকাশিত করুন পিতা, আর আপনার অনুগ্রহ আমাদের অতিশয় প্রচুর রূপে দান করুন। আমরা আপনার জন্য অপেক্ষা করি, আর পবিত্র আত্মা যেন বাক্যের মধ্যে চলে আসে আর মানুষের ঠোঁটের মাধ্যমে মানুষের হৃদয়ে চলে যায়, আর তিনি এটা নিয়ে যেন প্রত্যেকটি হৃদয়ে তা স্থাপন করেন যেমন আমাদের প্রয়োজন রয়েছে। আর যখন সভা সমাপ্ত হয়, আমরা আমাদের ঘরে ফেরার জন্য প্রস্তুত হই। আমরা আপনার কাছে যা শিখেছি এবং আপনি আমাদের জন্য যা করেছেন, তার জন্য আমরা বিনীতভাবে মাথা নত করে আপনাকে ধন্যবাদ এবং প্রশংসা প্রদান করব। খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি, আমেন। বাক্যের পাঠ, যোহন তার প্রথম অধ্যায়ে। আপনাদের মধ্যে যার কাছে বাইবেল আছে আর আমার সঙ্গে পাঠ করতে চান, অথবা পাঠ্য হিসেবে এটা চিহ্নিত করে রাখতে চান, আর আমরা বাক্য থেকে এই পাঠ্যটি পাঠ করব, তারপর আমরা প্রার্থনা করব, আর পবিত্র আত্মা এই বাক্যের প্রসঙ্গটি আমাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসবেন। আমরা এটা পাঠ করতে পারি, আমরা যারা পড়তে সক্ষম তারা এটা পড়তে পারেন, কিন্তু শুধুমাত্র ঈশ্বর এর প্রসঙ্গটি নিয়ে আসতে পারেন। পাঠ্যটি পাঠ করা যেতে পারে, কারণ এটা তার বাক্য, কিন্তু তখন প্রসঙ্গটি ঈশ্বরকে দিতে হবে। এখন যোহন প্রথম অধ্যায় 28 পদ থেকে শুরু করে 32 পদের শেষ পর্যন্ত জর্দনের পড়া পাড়ে যেখানে যোহন বাপ্তাইজ করিতেছিলেন সেইখানে এই সকল ঘটিল। পরদিন তিনি যীশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, এই দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপভার লইয়া যান। আর ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছিলাম, আমার পশ্চাৎ এমন এক ব্যক্তি আসিতেছেন যিনি আমার অগ্রগণ্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন আর আমি তাহাকে চিনিতাম না, কিন্তু তিনি যেন ইসরায়েলের নিকট প্রকাশিত হন, এই জন্য আমি আসিয়া জলে বাপ্তাইজিত করিতেছি। আর যখন সাক্ষ্য দিলেন, কহিলেন, আমি আত্মাকে কপোতের ন্যায় স্বর্গ হইতে নামিতে দেখিয়াছি, তিনি তাহার উপর অবস্থিতি করিলেন। আমি পুনরায় সেটা পড়তে চাই, শেষ পদটি, 32 নং পদ। আর যোহন সাক্ষ্য দিলেন, কহিলেন, আমি আত্মাকে কপোতের ন্যায় স্বর্গ হইতে নামিতে দেখিয়াছি, তিনি তাহার উপর অবস্থিতি করিলেন। এখন ঈশ্বর এই বাক্যের সঙ্গে তার আশীর্বাদ যোগ করুন। আমি চাই আপনারা যেন প্রতিটি বাক্য ধরে ফেলার জন্য চেষ্টা করেন, যদি আমাদের সম্ভব হয়। পিছনে আপনারা কি আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, পিছনে সেখানে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি আপনারা পারেন, আপনারা আপনার হাত উপরে উঠান, এটা ভালো। এখন আজ সকালে আমি আপনাদেরকে দৃষ্টান্ত নিয়ে বলতে চাই, এমন এক উপায়ে যেন একজন যিনি কখনো মণ্ডলীতে আসেননি বুঝতে পারেন। এখন আমরা মণ্ডলীতে আসি আমাদের উন্নতির জন্য। আমরা আসি কারণ আমরা নিজেকে ভালো ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাই, ভালো খ্রিস্টান, ভালো নাগরিক, ভালো পিতা, ভালো মাতা, ভালো প্রতিবেশী। আমরা এখানে এসেছি কারণ খ্রিস্ট বলেছেন, যেখানে আমরা দুই অথবা তিনজন একত্রিত হই, যদি আমরা এসে তার নামে যে কোনো কিছুর প্রার্থনা করি, তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং সেটা আমাদেরকে প্রদান করবেন। তাই এর থেকে বেশি আর কি হতে পারে? আমরা মণ্ডলীতে এসেছি আমরা নিজেদেরকে উন্নত করার জন্য। এর থেকে আমাদের কাছে আজকে বেশি ভালো কি হতে পারে? আমাদের বোধ শক্তি প্রশস্ত করার জন্য। কতজন বলবেন, সেই জন্য আমি এখানে এসেছি, দেখা যাক, আমি আরো ভালো বোধ শক্তি চাই? আর আমরা ভালো বোধ শক্তি পেতে পারি না যদি আমরা ঈশ্বরের বোধ শক্তি পেতে চাই, এটি অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ঈশ্বর আমাদেরকে তার বাক্য দিয়েছেন আমাদের ক্ষুধার্ত প্রাণকে ভোজন করানোর জন্য, আর পবিত্র আত্মাকে প্রেরণ করা হয়েছে ঈশ্বরের বাক্যকে নিয়ে বাক্যের দ্বারা আমাদের ভোজন করানোর জন্য। আপনারা কি বুঝতে পারছেন? বুঝেছেন? আমরা ঈশ্বরের থেকে পবিত্র আত্মা প্রেরণ করা হয়েছে ঈশ্বরের বাক্যকে নিয়ে আমাদেরকে প্রদান করার জন্য, যেমন আমাদের প্রয়োজন রয়েছে। এখন আমি খুবই আনন্দিত যে ঈশ্বর এরকম একটি বিধান করেছেন, আপনিও তাই না, যে তিনি আমাদেরকে ভোজন প্রদান করবেন? আমরা তার চরণভূমির মেষ। কিছু সময়ের মধ্যেই আমরা এর উপর কথা বলবো। আর আমরা ঈশ্বরের তৃতীয় ভাগ, এবং যখন তিনি আমাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন, তিনি আমাদেরকে নেতৃত্ব এবং পথ প্রদর্শন করতে পারবেন। এখন এটা এতটাই ঈশ্বরকে সন্তুষ্ট করেছিল যে যখন তিনি যীশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এটা তাকে সন্তুষ্ট করেছিল যেন তিনি তাকে এক প্রাণীর সঙ্গে তুলনা করেন, আর সেই প্রাণীটি হল মেষ। আদিতে এদনের উদ্যানে যীশুর আগমনের পূর্বাভাসে ঈশ্বর বলিদান করেছিলেন খ্রিস্টের আগমনের পূর্বাভাসের জন্য, প্রতিস্থাপনমূলক বলিদানে মেষ নিয়েছিলেন। এখন আমি প্রায়ই অবাক হই, কেন ঈশ্বর একটি প্রাণীর মাধ্যমে খ্রিস্টের পূর্বাভাস করেছিলেন একটি পশু হিসেবে। কিন্তু আমরা খুঁজে পাই যে মেষ, যে কারণে তিনি একটি মেষকে নির্বাচন করেছিলেন, একটি মেষ পৃথিবীর উপর সকল প্রাণীর মধ্যে নম্র এবং সবচেয়ে ভদ্র। সেখানে একটি ছোট্ট মেষের মতো নম্র এবং ভদ্র কিছু নেই। নিরীহ, অস্বাবলম্বী, সে অহংকারী নয়, সে একটি ভদ্র নম্র ছোট প্রাণী। আর যখন ঈশ্বর খ্রিস্টকে জগতের কাছে নিবেদন করেন, তিনি তাকে মেষের মাধ্যমে প্রতিনিধিত্ব করান। এখন কিন্তু যখন ঈশ্বর, পিতা ঈশ্বর যিহোবা, স্বর্গ থেকে নিজেকে প্রতিনিধিত্ব করাতে যাচ্ছিলেন, তাকে প্রতিনিধিত্ব করাতে হয় সকল পাখির মধ্যে থেকে সব থেকে নম্র, আকাশে উড়ে এমন একটি পাখির মাধ্যমে, যেটি হল কপোত। সেখানে কপোতের মতো আর কোন নম্র পাখি নেই। আমি পাখির জীবন এবং বন্য জীবন নিয়ে বেশ অধ্যয়ন করেছি, আর কপোত হল আকাশে উড়ে এমন অন্য সকল পাখির থেকে ভিন্ন। কপোত হল একজন প্রেমিক, কপোত হল নম্র, আর কপোতের কোন পিত্ত থাকে না। পাখিদের পরিবারের মধ্যে এটি হল একমাত্র যার কোনো পিত্ত নেই। সেই কারণেই আপনি কখনোই যে কোনো স্থানে কপোত দেখতে পাবেন না, কিন্তু যেখানে শস্য এবং বীজ রয়েছে তার আশেপাশে।
এখন জাহাজের মধ্যে সেখানে কপোত ছিল, আর কপোতকে বাইবেলের অনেক স্থানে উপস্থাপন করা হয়েছে, এটি পবিত্র আত্মার প্রতীক।
আর মেষকেও বাইবেলের অনেক স্থানে উপস্থাপন করা হয়েছে খ্রিস্ট হিসেবে, প্রকাশিত বাক্য, সমস্ত পথ ফিরে আদি পুস্তকে, এবং কপোতের ক্ষেত্রেও তাই। আর আদি পুস্তকে জাহাজের ভিতরে কপোত ছিল, আকাশের অন্যান্য পাখিগুলির সাথে লাঠির উপরে বসেছিল, আর তাদের মধ্যে একজন ছিল কাক, একটি কাক। আর কাক হল পাখিদের মধ্যে একটি নিচ পাখি, একটি কাক এবং একটি জয় পাখি। আমি অনুমান করি এরা নিচ পাখি যা আমরা খুঁজে পাই। কাক একটি দীর্ঘজীবী পাখি, আর সে জীবিত থাকে দাবি করা হয় কখনো কখনো 200 বা 300 বছর। সেটা হলো একটি কাক। একটি টিয়া পাখি তার চেয়ে বেশি দিন জীবিত থাকে। কিন্তু কপোত হল এমন একটি পাখি, অথবা একটি পাখি যার কাছে কোনো পিত্ত নেই। এখন কাক এখানে বসে মৃত শব নিয়ে খেতে পারে, মৃত শবের আশেপাশে কপোতকে আপনি কখনোই দেখতে পাবেন না। সে সেখানে দাঁড়াতে পারবে না, তার নাকে এর দুর্গন্ধ, সে সেখানে দাঁড়াতে পারবে না, এটা তাকে অসুস্থ করে ফেলবে। তারা পচনশীল এমন বস্তুর সামনে দাঁড়াতেই পারবে না, তারা সেখানে দাঁড়াতে পারবে না, তাই সে এটা খেতে পারল না। যদি সে এটা খায়, সে সঙ্গে সঙ্গে কপোতকে মেরে ফেলবে। কারণ খাবার হজম হয় উদরে পিত্তের উপচে পড়ার ফলে, আর যদি সেখানে এটা ঠিক করার জন্য পিত্ত না থাকে, তখন এটা কপোতকে মেরে ফেলবে। তাই আপনি কপোতকে সবসময় খুঁজে পাবেন যেখানে চারপাশ পরিষ্কার আছে, এমন কিছু যা স্বাস্থ্যকর। এখন কাক হচ্ছে ভিন্ন। এখন লক্ষ্য করুন, কাক হচ্ছে এক ধরনের কপটাচারী। কাক মৃত শবের উপরে বসে আর যত ইচ্ছা সে তা ভোজন করতে পারে, আর ঠিক ক্ষেতের মধ্যে উড়ে যেতে পারে এবং গম ভোজন করতে পারে। কিন্তু কপোত গম ভোজন করার পর উড়ে গিয়ে মৃত শবের উপর বসতে পারে না। তাই একজন কপটাচারী, একজন মানুষ কপটাচারী হতে পারে এবং আধ্যাত্মিক বিষয়গুলিও খেতে পারে, আর ভালো বিষয়গুলি এবং খারাপ বিষয়গুলিও। কিন্তু একজন প্রকৃত পুনর্জন্মিত খ্রিস্টান অন্যায় সহ্য করতে পারে না, আর শুধুমাত্র ভালো বিষয়গুলি থেকেই ভোজন করতে পারে। সেটা লক্ষ্য করুন, যখন আপনি এমন কোন সহযোগী দেখেন যে নাচ করতে যায়, বাইরে গিয়ে মদ্যপান করে, বাইরে গিয়ে পাপে জীবনযাপন করে, আর মণ্ডলীতে ফিরে এসে একজন বিশ্বাসীর মতো চিৎকার করে, সেটা কি? সে একজন মৃত প্রাণীর মাংসভোজী। সে পচা বস্তু এবং ভালো বস্তু উভয়ই ভোজন করতে পারে, কিন্তু একজন প্রকৃত খ্রিস্টান এই সকল বিষয়গুলি আর সহ্য করতে পারে না, কারণ সে মৃত্যুর থেকে জীবনে ফিরে এসেছে। আর তৎক্ষণাৎ এটা তাকে দোষারোপ করবে
এমনকি এর চিন্তা ভাবনাও এটা তাকে দোষারোপ করবে যতক্ষণ না সে এর থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ও কি একটা চিত্র!
এখন মেষ হলো একটি নম্র ছোট্ট প্রাণী, সে করতে পারে না, সে নিজেকে সাহায্য করতে পারে না, সে স্বাবলম্বী নয় কারণ সে নিজেকে সাহায্য করতে পারে না। এখানে কিছু সময় আগে আমি চরণভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যখন আমি টহল দিতাম আর আমি একটি ছোট্ট মেষকে দেখতে পাই, আর কোনোভাবে বাকিরা সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সে একগুচ্ছ কাটা তারে আহত হয়ে পড়েছিল,
আর সেই ছোট্ট অসহায় সাথীটি সেখানে শুয়েছিল, রক্তপাত হচ্ছিল। আর আমি সেখানে আসি এবং দেখতে পাই উপরে, সেখানে উপরে প্রায় অর্ধেক মাইল দূরে বাকি মেষের দলটি।
এখন সে হয়তো সেখানে এইভাবে পড়ে থাকত এবং কাকেরা খুব শীঘ্রই হয়তো তার চোখ উপরে নিয়ে যেত যদি না আমরা তাকে সেখান থেকে বের করে আনতাম। কিন্তু আমি সেই ছোট্ট সাথীকে কাটা তার থেকে ছাড়িয়ে আমার বাহুতে তুলে নিলাম। সে কখনো প্রত্যাখ্যান করেনি, সে শান্তভাবে শুয়ে থাকলো, আমি তাকে আমার বাহুতে তুলে নিলাম। হয়তো প্রথমবার একজন মানুষের হাত তার উপর পড়েছিল, কিন্তু সে খুব শান্ত ছিল, সে বিশ্রাম নিতে চাচ্ছিল, সে সাহায্য চাচ্ছিল। আমি আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন।
সে বাধা দিতে অথবা লাথি মারতে চাচ্ছিল না অথবা কামড়াতে। মেষ কখনো লাথি মারে না, তারা কামড়ায় না, তারা নিজেকে নম্র করে।
আর এই ছোট্ট সাথীটিকে নিয়ে আমি তাদের বাকি দলের কাছে ছেড়ে দিলাম। কিছু সময়ের মধ্যেই তার মা তাকে ফিরে পায়, সে খুবই আনন্দিত ছিল। এখন এটা ঈশ্বরের মেষ শাবকের সাথে কতটা সাদৃশ্য রয়েছে! আপনারা জানেন তারা মেষ বধ করার জন্য কোথায় যায়, আপনারা জানেন কসাইখানায় কে তাদেরকে নিয়ে যায়, সেটা হলো একটি ছাগল। কিন্তু ছাগলটি মেষদেরকে কসাইখানার দ্বার প্রান্তে নিয়ে যায়, আর যখনই মেষগুলো সেই দ্বারে প্রবেশ করতে থাকে সে লাফিয়ে বেরিয়ে যায়। কিন্তু ও তারা বলে যখন তারা ছাগলদের বধ করতে যায় তারা ঝড় তুলে, বুঝলেন? আর এমনটাই শয়তান করবে, সে ঈশ্বরের সন্তানদের নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন তার মৃত্যুর সময় আসবে সে তখন ঝড় তুলবে। এইভাবেই শয়তান কাজ করে।
আর কখনো এইভাবেই কোনো আকর্ষণীয় ছোট বালিকা অথবা কোনো ছোট বাচাল বালক সিগারেটের প্যাকেট নিয়ে অথবা হুইস্কির বোতল নিয়ে একটি ছোট্ট বালিকাকে ভুল পথে পরিচালনা করতে পারে, কারো মেষপালের এক ভেড়াকে ভুল পথে নিয়ে যেতে পারে।
ও সব ঠিক আছে, সেখানে মণ্ডলী নিয়ে কোনো ভালো ভালো বিষয় নেই, কিন্তু মৃত্যু সে বালককে একবার আঘাত করতে দিন, আপনি তাকে চিৎকার করতে শুনবেন সারা দেশ জুড়ে। আর এইভাবে শয়তান এটা করে থাকে। কিন্তু একটি মেষ হলো খুবই নম্র যে তাকে পরিচালনা করা যেতে পারে, আর সেই কারণেই ঈশ্বর খ্রিস্টকে উপস্থাপন করেছেন মেষ শাবকের মাধ্যমে আর নিজেকে কপোতের মাধ্যমে। আর সেই দিন যখন যোহন যীশুকে জর্দন নদীতে বাপ্তাইজিত করেন, এক মহান ঘটনা যা কখনো ঘটেছিল ঘটেছিল ঠিক সেখানে। লক্ষ্য করুন কি সুন্দর সেই মেষ শাবক, পৃথিবীতে সকল প্রাণীর মধ্যে নম্র আর কপট, পৃথিবীতে সকল পক্ষীর মধ্যে নম্র।
এখন তাদের একত্রিত হওয়ার জন্য সেটাই একমাত্র উপায় ছিল, মেষ শাবকের উপরে কপট নেমে আসার জন্য এটাই একমাত্র উপায় ছিল।
এখন যখন কপট নেমে আসলো, যখন যীশুকে দেখলেন আর তিনি বললেন, এই দেখো ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপভার লইয়া যান। আর যখন বলেছিলেন, আমি সাক্ষ্য দিতেছি আমি আত্মাকে কপটের ন্যায় স্বর্গ হইতে নামিতে দেখিয়াছি, তিনি তাহার উপর অবস্থিতি করিলেন। হালেলুইয়া! সেখানে দেখুন কপট এবং মেষ শাবক একসাথে মিলিত হয়, তখন ঈশ্বর এবং মানুষ এক হয়ে যায়, তখন স্বর্গ এবং পৃথিবী একে অপরকে জড়িয়ে ধরে। হালেলুইয়া! তখন ঈশ্বর দেহ ধারণ করেন, নিয়ে আসেন, তখন ঈশ্বর আত্মার রূপ থেকে নেমে এসেছিলেন এবং মানুষ হয়েছিলেন, আর আমাদের মধ্যে প্রবাস করলেন। তখন অনন্তকাল একে অপরকে জড়িয়ে ধরে, তখন আদমের লোকেদের প্রতিত জাতি এবং যিহোবা ঈশ্বর আর প্রত্যেকটি স্বর্গদূত একসাথে একত্রিত হয়। যখন ঈশ্বর এবং মানুষ এক হয় সেই মহান স্মরণীয় দিন যখন যোহন যীশুকে বাপ্তাইজিত করেন। এখন যদি তারা নেকড়ে হতো, মধুর কুহু ডাকা কপট কখনোই নেকড়ের পাশে দাঁড়াতে পারত না। সন্ধে বেলায় বাইরে বসে থাকা ধূসর রঙের কপোতের কুহু ডাকের থেকে মধুর আর কি হতে পারে? আমার স্ত্রী আর বাচ্চাকে হারিয়ে ফেলার পর আমি কি করছি তা আমি কাউকে জানতে দিতাম না। আমি আমার পুরনো গাড়িতে এখানে রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত ড্রাইভ করতাম। এখানে ওয়ালনাট রিজ কবরস্থানে যেতাম, একটি গাছের পাশে বসে কবরটিকে দেখতাম। আমি তাদেরকে ছেড়ে দিতে পারতাম না। দেখতে মনে হতো আমি আর এটাকে সহ্য করতে পারছি না। আমার মনে আছে আমার ছোট্ট শিশুটি সেখানে শুয়ে রয়েছে, 8 মাস তার বয়স। কেমন ভাবে সে নিজের ছোট্ট হাত ধরে আমার কাছে আসার চেষ্টা করত, আর আমি শিঙা বাজাতাম অথবা তাকে কিছু বলতাম, আর সে গোঙ্গো করত, তার ছোট্ট হাতগুলি বাড়িয়ে দিত, আর আমি একটি গাছের পাশে বসে থাকতাম, বিশেষ করে সন্ধ্যেবেলায়। আর সেখানে ঝোপের মধ্যে একটি বৃদ্ধ কপট বসে থাকত, সে কুহু রব করত। আহারে, আমি একবার বিস্মিত হই যদি সেটা আমার শিশুর অবিনশ্বর প্রাণ আমার সঙ্গে কথা বলার চেষ্টা করার জন্য ফিরে এসে থাকে। কপোতের সেই কুহু রবের থেকে মধুর আর কিছুই নেই। সে কেমন প্রেমময়, সে সংবাদ নিয়ে আসে, কিভাবে সে শান্তির চেষ্টা করে। খুব সকালে উঠুন, আমি যেখানে থাকি সেখানকার ঘন ঝোপের মধ্যে চলে যান, এটা শোনা অত্যন্ত শান্তিজনক। সেই বড় গাছটিতে বসে কপোতগুলি একে অপরের সঙ্গে কুহু ডাকে। অন্য একদিন ভাই কক্সের কাছে একটি বৃদ্ধ মা কপোতের কাছে দুটি ছোট বাচ্চা ছিল, আর তারা ঠিক বিল্ডিং এর উপরে অবস্থান করছিল যাতে বিড়াল তাদেরকে ধরতে না পারে। আর সেই বৃদ্ধ মা কপোতটি তাদের ভোজন প্রদান করত, তখন সে নিচে নেমে আসত আর তাদেরকে নিয়ে গাছে উঠে যেত, আর তারা একে অপরের সঙ্গে গলা জড়িয়ে সেখানে বসে থাকত, কুহু করে ডাকত আর একে অপরকে ভালোবাসত সারাদিন ধরে, দুটি ছোট্ট শিশু কপোত। আর আমি ভাবতাম ঈশ্বর কেমন করে, কপোত হলো একটি খুবই প্রেমময় পক্ষী, আর সেই কপোত ঈশ্বর তার মনুষ্য জাতির সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন। ঈশ্বর ভালোবাসা চান, ঈশ্বর আপনাকে ভালোবাসতে চান, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের ধন্যবাদ হোক। তখন ঈশ্বর ভালোবাসার জন্য তাকে কিছু ভালোবাসার মতো কিছু সৃষ্টি করতে হয়েছিল, তাকে তার মতো নম্র কিছু তৈরি করতে হয়েছিল, তাকে এমন কিছু তৈরি করতে হয়েছিল যাকে ভালোবাসা যেতে পারে, তাকে তার নিজস্ব স্বভাবের মতো কিছু তৈরি করতে হয়েছিল। আপনি আপনার স্বভাবের মতো নয় এমন কিছুকে ভালোবাসতে পারেন না। ভালোবাসা প্রেমের দ্বারা এক হতে হবে। একজন স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসতে হবে যদি তারা সেই পদমর্যাদা চায়। একটি পরিবারে একে অপরকে ভালোবাসতে হবে যদি তারা সেই পদমর্যাদা চায়। কাউকে ভালোবাসতে হবে। আপনি স্ত্রীর জন্য সকল জায়গায় একটি নারীর খোঁজ করেন যাকে আপনি ভালোবাসেন, সেও খোঁজ করে একজন স্বামীর যাকে সে ভালোবাসতে পারবে। ঈশ্বর খোঁজ করেন একটি প্রাণ যাকে তিনি ভালোবাসতে পারেন। তাই তিনি নিজেকে এই পৃথিবীর উপর এক নম্র কপোত এবং একটি নম্র মেষের সঙ্গে উপস্থাপন করেছেন। যদি সেই মেষ 1 মিনিটের জন্য নেকড়ের স্বভাব গ্রহণ করত, সেই কপোত তৎক্ষণাৎ সেখান থেকে উড়ে চলে যেত, সে সেখান থেকে চলে যেত। কিন্তু সেই মেষটি, তার কাছে নিজস্ব কোনো বুদ্ধি নেই। মেষ হলো একটি প্রাণী, যখন সে হারিয়ে যায় সে আশাহীনভাবে হারিয়ে যায়। একটি মেষ তার ফিরে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে পারে না, সেই জন্য তাদের মৃত্যু পর্যন্ত ছাগল এদেরকে পথ দেখিয়ে নিয়ে যায়। একটি হারিয়ে যাওয়া মেষ তার নিজস্ব রাস্তা খুঁজে বের করতে পারে না, সেই জন্য ঈশ্বর আমাদেরকে মেষের সাথে তুলনা করেছেন। যখন আমরা হারিয়ে যাই তখন আমরা হারিয়েই যাই, আমরা কোনোভাবেই নিজেকে খুঁজে পাই না। আর সেখানে কেবল একটি মাত্র পথ আছে এটা করার জন্য, আর সেটা হলো মেষপালকের কাছে নিজেকে সমর্পণ করা, আর তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যান। এখন যেমনটি আমি লক্ষ্য করলাম, মেষ আর ভেড়া একসাথে, মেষ আর কপোত বরং একসাথে তারা এক হয়। তখন লক্ষ্য করুন কিভাবে কপোত মেষকে চালনা করেন। ঈশ্বরের পুত্র তিনি কত নম্র ছিলেন তাকে হত্যা করা হবে জেনেও, তিনি কত নম্র ছিলেন সবসময় নিজেকে কিছু করার থেকে বিরত রেখে, স্বাবলম্বী হওয়ার চেষ্টার থেকে বিরত থেকে। তিনি বলেছিলেন, আমাকে পিতা প্রথমে না দেখানো পর্যন্ত আমি কিছুই করি না, এবং পিতা আমাতে বাস করেন। এখন মেষের আরেকটি বিষয়, মেষ তার নিজস্ব অধিকার সমর্পণ করতে প্রস্তুত। এখন ঈশ্বর আমাদেরকে মেষ হিসাবে চান, কিন্তু অনেক সময় আমরা আমাদের অধিকার সমর্পণ করি না, আমাদের অধিকার ত্যাগ করি না। তাই আপনারা অনেকে বলে থাকেন, ঠিক আছে আমার কাছে অধিকার আছে ভাই ব্রানহাম, সেটা ঠিক, কিন্তু আপনি কি আপনার অধিকারগুলি ত্যাগ করতে প্রস্তুত? আপনি কি আপনার অধিকারগুলি সমর্পণ করতে প্রস্তুত যেন ঈশ্বর আপনাকে পরিচালনা করেন? আজকের মণ্ডলীগুলির সঙ্গে এটাই একটি বিষয়, বিশাল সংখ্যাগরিষ্ঠতায় সেটাই ঈশ্বরের মেষ শাবকের নম্রতা। আমাদের মেষ শাবক হওয়া উচিত, আমরা মেষ শাবক ছাড়া অন্য সবকিছু হয়েছি। আর সেই কারণেই যখনই আমরা সেই মানসিকতায় চলে যাই, পবিত্র আত্মার কপট সেখান থেকে উড়ে চলে যায়। যদি ঈশ্বরের মেষ শাবক প্রথমে নেকড়ের মতো গড়গড় করে আওয়াজ করত, অথবা সেই নম্র কপটের অনুমতির বিপরীতে এমন কিছু করত, সেই কপটটি উড়ে চলে যেত, সে এক মিনিটে সেখান থেকে চলে যেত। আর সেই জন্য আমরা আজ ভাবছি প্যান্টিকোস্টাল চার্চের সাথে কি হয়েছে, কারণ আমরা এক ভিন্ন চরিত্র ধারণ করেছি। আমরা একটি চরিত্র ধারণ করেছি যেটি আমরা আমাদের অধিকার চাই, আমরা সেটাই করব যেটা আমরা ঠিক জানি, আর আমরা অহংকারী হয়ে উঠি, আমরা বৈরী হয়ে উঠি, আমরা উদাসীন হয়ে পড়ি, আমরা রাগ করি, আমরা স্বার্থপরতাকে আসতে দিই। একটি মেষ যখন তার সময় আসে, সে নিজের পশমের মালিক, সেটা তার অধিকার, সে তার নিজের পশমের মালিক, কিন্তু তারা মেষকে নিয়ে পাটাতনের উপরে ফেলে দেয় আর তার পা বেঁধে ফেলে। সে কখনো লাথি মারে না, সে কখনো লাফালাফি করে না। আপনারা তার অধিকার তার কাছ থেকে নিয়ে নেন, কারণ সে একটি মেষ, সে আর কিছুই করতে পারে না, কারণ এটাই তার স্বভাব। কিন্তু কোন এক সময় একজন খ্রিস্টানের পথ কেটে যান, আপনি বুঝতে পারবেন সে কি একজন মেষ না একজন ছাগল, আপনি বুঝতে পারবেন তিনি কে। একবার তার পথ কেটে যান, আর সেই জন্যই আজ আমাদের মণ্ডলীগুলির এই অবস্থা। আমরা নিজেদেরকে ঈশ্বরের মেষ বলে অভিহিত করি, পুরুষ এবং মহিলা উভয়ই ঈশ্বরের মেষ ছাড়া সবকিছুর মতো আচরণ শুরু করেছে। আপনি পথ চলতে চলতে তাদেরকে দেখুন, ছোট ছোট প্যান্ট পরে, ববকাট চুল, তাদের সমস্ত চুল কোঁকড়ানো। কিছু বছর আগে আপনি বলতেন, আপনি তাদেরকে এগুলো করার জন্য ডাকতেন না, আর তখন আপনি বিস্মিত হন, মণ্ডলী কেন এই পরিস্থিতিতে রয়েছে, কারণ আপনি নেকড়ে অথবা ছাগলের স্বভাবকে নিয়েছেন নম্র ভদ্রতাকে ছেড়ে দিয়ে। আর আপনি বলেন, এটা আমার সৌভাগ্য ভাই ব্রানহাম, আমি জানি এটা আপনার সৌভাগ্য, নাপিতেরা চুল কাটে, আর যতক্ষণ সেই নাপিত চুল কাটবে আমার কি অধিকার নেই? সেটা ঠিক, সেটা আপনার আমেরিকান সৌভাগ্য, কিন্তু আপনি কি এটা ত্যাগ করতে প্রস্তুত মেষ হওয়ার জন্য? আপনি কি নিজেকে সমর্পণ করতে প্রস্তুত? আর মহিলারা, বেশিদিন আগে নয়, আপনারা যখন রাস্তা দিয়ে যেতেন, আজকাল মহিলারা যেভাবে কাপড় পরিধান করেন সেটা খুব পরিহর্ষণীয়। আর আমি প্রেসবিটেরিয়ান অথবা মেথডিস্টদের নিয়ে কথা বলছি না, আমি আপনাদের হলিনেস মহিলাদের নিয়ে কথা বলছি। পথে চলতে থাকুন, আর এটা আমার গাড়ির সামনে একটি ছোট ক্রুশ ঝোলানো থাকতো, আর কেউ আমাকে বললেন, বিলি আপনি জানেন এটা একটা ক্যাথলিকদের প্রতীক? আমি বললাম, ক্রুশকে বেছে নেওয়ার বিকল্প ক্যাথলিকরা কোথা থেকে পেল? কখনোই না। ক্যাথলিক বিশ্বাসের এটা একটা প্রতীক নয়, এটা খ্রিস্টানদের বিশ্বাসের প্রতীক। ক্যাথলিকদের বিশ্বাস হলো একটি ছোট মৃত ধার্মিক ব্যক্তি, মরিয়ম অথবা কোন মৃত ব্যক্তি যাকে তারা আরাধনা করে। আমরা মৃত ব্যক্তির আরাধনা করি না, আমরা সন্ত সিসিলিয়া এবং অন্যান্য সকল সন্তদের আরাধনা করি না, সেটা ক্যাথলিকদের ধর্ম, সেটা একটা উচ্চ পর্যায়ের আধ্যাত্মিকতা। কিন্তু ক্রুশ উপস্থাপন করে যিনি মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। আর আমি বললাম, আমি এটা এখানে রাখি, রাস্তার দিকে তাকিয়ে 25 বছর আগে অথবা 30 আমি যখন অন্ধ ছিলাম আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করি, যদি তিনি আমার চোখ সুস্থ করেন আমি সবসময় সঠিক বিষয়ের দিকে দেখব। আর আমি বললাম, আপনি সব জায়গায় দেখুন, এটা খুবই অপবিত্র, মহিলাদের অর্ধেক পোশাক পরা আর উদ্যানগুলোতে আর সব জায়গায় নগ্ন মহিলাদের শুয়ে থাকা। আমি তাদের দেখার পরিবর্তে পুরুষের দিকে তাকাই আর স্মরণ করি খ্রিস্ট আমার জন্য কি করেছেন, আর আমি আমার মাথা ঘুরিয়ে নিই এই সকল বিষয়গুলি থেকে যেগুলি দিয়াবলের। হালেলুইয়া। আর এই লোকেরা অনুগ্রহ করে বলবেন না যে সেটা প্রেসবিটেরিয়ান, ক্যাথলিক, সেটা প্যান্টিকোস্টাল। আমেন। আপনারা বলে থাকেন আমার কাছে অধিকার আছে ভাই ব্রানহাম, সেটা ঠিক। যদি আপনি মেষ হয়ে থাকেন আপনি আপনার অধিকারগুলি ত্যাগ করবেন, আর যখন আপনি এরকম আচরণ করেন পবিত্র আত্মা নম্র কপট ঠিক তখনই উড়ে চলে যায়, সে আপনার সাথে অসম্মানিত হবে না। না না না, আপনি কখনোই এটা ভাববেন না আপনি পবিত্র আত্মাকে গ্রহণ করে এরকম আচরণ করবেন, আপনি এটা করতে পারেন না। বাইবেল এটাই বলে আপনাকে ত্যাগ করতে হবে আপনার। ঠিক আছে, বলেন বাকি সকল মহিলারা যে এটা করে, আর আপনারা পুরুষেরা, আপনারা গরিব, ক্ষুদ্র, অস্তিহীন, কাপুরুষ, আপনারা আপনারা আপনাদের স্ত্রীদের এই সবকিছু করতে দেন, এটা দেখায় আপনি কি দিয়ে তৈরি হয়েছেন। এই কারণের জন্যই আপনি পবিত্র আত্মা পাননি যেটা আপনি পেয়েছেন বলে মনে করেন, নতুবা আপনার কাছে এমন কিছু আছে যা তাকে একজন মহিলা হিসেবে আচরণ করতে বাধ্য করে যতক্ষণ পর্যন্ত সে আপনার সঙ্গে রয়েছে, যে কোনো ভাবেই হোক। আমেন। এটা পুরনো ধাঁচের শোনায় চুলকাটা, কিন্তু এটাই আজ মণ্ডলীর প্রয়োজন রয়েছে, পুরনো ধাঁচের পবিত্র আত্মার ধৌতকরণ আর ঝুলিয়ে শুকানো আর স্ত্রী করা পবিত্র আত্মার দ্বারা। নিশ্চয়ই পৃথিবী কি অবস্থায় প্রবেশ করেছে, তারা কেমন করে পথে বেরিয়ে এরকম আচরণ করে, আপনারা কেমন করে বুধবার রাত্রে টেলিভিশনের দিকে মাথা লাগিয়ে থাকেন আর মণ্ডলীতে যান না, আপনারা কেমন করে, দেশে কোনো শিশুই নেই ডেভিড ক্রোকেটের সম্বন্ধে জানে না, আর সেটি হলো একটি নোংরা মিথ্যা কথা যে তিনি 3 বছর বয়সে একটি ভাল্লুককে হত্যা করেছেন, আপনারা জানেন সেটা একটি মিথ্যা কথা, তবু আপনারা আপনাদের শিশুদের মস্তিষ্ক এই সকল বিষয় দিয়ে ভরিয়ে দিতে দেন। আর সেখানে হয়তো 100 জনের মধ্যে এক ভাগও নেই যারা কখনো যীশু খ্রিস্টের বিষয়ে কোনো কিছু জেনেছে, কারণ এই পৃথিবীটা খুব দূষিত হয়ে গেছে, এই রাষ্ট্রটি খুবই পরিহসনীয় এবং ঈশ্বরের থেকে অনেক দূরে পবিত্র আত্মাকে প্রত্যাখ্যান করেছে। ও আপনারা বলেন আমি মণ্ডলীতে গিয়ে চিৎকার করি, আপনারা সেটা করতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের সেই নম্র মেষ আপনার হৃদয়ে স্থান গ্রহণ করে আর আপনাকে আপনার জীবনকে পরিষ্কার করতে এবং এক অন্য ব্যক্তির মতো আচরণ করতে বাধ্য করে, নকল খ্রিস্টানদের এটা কোনো ভালো করতে পারে না, আপনার কাছে এটা থাকতেই হবে। আমেন। আমি এখানে কিছুদিন আগে একটি বাড়িতে গিয়েছিলাম একজন অসুস্থ লোকের সাথে দেখা করতে, আর একজন মহিলা শুয়েছিলেন সেখানে বসেছিলেন, আর একটি ছোট বয়স্ক বখাটে ছেলে ভিতরে আসে মাথার পাশে টুপি ঝুলিয়ে, বলল, মা রাতের খাবার কি তৈরি? তিনি বললেন, প্রিয় আমার কাছে সময় ছিল না, বললেন আজ সকালে রাতের খাবার আনার জন্য, বললেন আমি তোমার জন্য স্যান্ডউইচের ব্যবস্থা করছি, বললেন সেখানে কিছু কমলা লেবু রয়েছে। সে হেঁটে গিয়ে একটি কমলা লেবু তুলে নিল আর তার দিকে দেখল, কামড় দিল আর যত জোরে সম্ভব দেওয়ালের দিকে সেটা ছুঁড়ে ফেলে দিল, সেখান থেকে রস নিচে গড়াতে থাকলো, বলল যদি এখানে তোমাদের কাছে এটাই থাকে তাহলে আমি বেরিয়ে যাব। এইভাবেই আমি ভাবলাম, হে ঈশ্বর, তাকে 5 মিনিটের জন্য আমার হওয়া উচিত। বালক, আমি তার চামড়া এমন ভাবে ছেড়ে ফেলতাম যে সে কখনোই জানেনি যে এভাবে ছেড়ে ফেলা হয়, কিন্তু তারা তাকে এমনি ছেড়ে দিলেন, সমবেদনা এবং শিশু, কিন্তু তার প্রয়োজন হলো একটি পুরনো ধাঁচের ছাল ছাড়ানো, সেটাই আমাদের প্রয়োজন, পুনরায় পুরনো ধাঁচের পরিবার। আর কিছু প্রচারক যারা পুলপিটের পিছনে দাঁড়িয়ে সত্য প্রচার করবেন, আর যেখানে এটা প্রচার করা উচিত সেখানে তারা প্রচার করবেন। আমেন। সেটা সত্য। হে আমার ছোট্ট মেরি, তার ছোট্ট পায়ে প্রচন্ড আওয়াজ করে তার ছোট্ট নাকটির উপরে তুলে আর তার ছোট্ট গোলাপি রঙের ঠোঁটগুলি বাকিয়ে ম্যাক্স ফ্যাক্টরের তৈরি পণ্যদ্রব্য আকাশের দিকে তুলে আর মাথা উঁচু করে ঘর থেকে বেরিয়ে যায়। কি অপমানজনক! বাচ্চারা কত অবাধ্য হচ্ছে! বাইবেল বলে তারা এরকম হবে, বাক্য বলে তারা কিভাবে ব্যবহার করবে, তারা কিভাবে আচরণ করবে, তারা কিভাবে করবে, আর যে সকল বিষয়গুলি আজকে পৃথিবীতে ঘটছে কারণ তারা পবিত্র আত্মাকে দুঃখিত করে দূরে সরে গেছে। কিছু বছর আগে, আমি এখন যাচ্ছি কিছুদিনের মধ্যে আমেরিকাতে পবিত্র আত্মা প্রথম অবতরণ উদযাপন করতে, 50 বছর আগে এই বছর সেই পুরাতন আজুসা রাস্তার সভাতে, লস অ্যাঞ্জেলেসের প্যান্টিকোস্টাল সভাতে, যখন তারা তাদের প্রথম পবিত্র আত্মার অবতরণ পায়, যখন সকলে একত্রিত হয়, যখন খ্রিস্ট তাদের মধ্যে নেমে আসেন, তারা খুবই নম্র ছিল, শান্তিপ্রিয় ছিল, তারা ঈশ্বরীয় জীবনযাপন করত, তারা ত্যাগমূলক জীবনযাপন করত, তারা দান করতে রাজি ছিল, তারা পবিত্র আত্মার দ্বারা পরিচালনার জন্য প্রস্তুত ছিল। লোকেরা কি বলছে সেটাতে তারা মনোযোগ দিত না, তারা ছিল পুরানো ধাঁচের। এই বিষয় নিয়ে তাদেরকে পাগল বলা হয় কিনা, তারা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতে ইচ্ছুক ছিল। কিন্তু আজ হায়রে, পাউডারের পাফ আর মেকআপ বক্স নিয়ে হাফ প্যান্ট পরে আর বাইরে রাস্তায়, কেন? এটা অসম্মানজনক। আর নিজেদেরকে বলে পবিত্র আত্মা পেয়েছি। ও, আপনারা বলেন কিন্তু আমি অন্য ভাষায় কথা বলি। হ্যাঁ, আর শয়তানও এটা করে। ও, আমি চিৎকার করেছিলাম, আর শয়তানও এটা করে। শয়তান ঈশ্বরের কাছে যা আছে সবকিছুরই নকল করতে পারে প্রেম ছাড়া, আর সে প্রেমের নকল করতে পারে না। হ্যাঁ, তখন প্রথম বিষয় আপনারা জানেন, যখন আপনি এগুলো করতে শুরু করেন আপনি বাধাগুলি সরিয়ে দেন, আপনি আপোষ করতে শুরু করেন। তারপর মণ্ডলীর মধ্যে ছোট দল শুরু হয়, তাদের মধ্যে ছোট চক্র, আর একজন বলে আপনি জানেন পালক হলেন এরকম এরকম, অথবা এই ডিকেন হলেন এরকম এরকম, আর প্রথম বিষয় আপনি জানুন আপনি এটা শুনেছেন। আর সেই জন্যই আমাদের মধ্যে এত সমস্যা রয়েছে, কারণ আপনারা দিয়াবলকে শুনতে শুরু করেছেন। নম্র কপটকে, পবিত্র আত্মাকে, ঈশ্বরের কপট যিনি আপনাকে পরিচালনা এবং পথ প্রদর্শন করত, আপনারা ভালোবাসত এবং আশীর্বাদ করত, তাকে শোনা বন্ধ করে গড়গড় করতে শুরু করেছেন। প্রথমবার যখন আপনি সেই ছোট্ট ক্রোধের খিচুনি পান, কপট সেখান থেকে উড়ে চলে যায়। সেটা ঠিক, সে সেখানে থাকতে পারে না, তার স্বভাব ভিন্ন, ও আর সেটা একেবারেই সহ্য করতে পারে না। আর আপনি আপনার প্রতিবেশীর বিষয় বলতে যান, সে সেখানে আর দাঁড়াতে পারে না, সে এটা সহ্য করতে পারে না, সে সেখান থেকে উড়ে চলে যায় আর দূরে চলে যায়, সে আর সেখানে দাঁড়াতে পারে না। কপট হলো ভদ্র, কপট হলো নম্র, আর একটি কপট এবং একই স্বভাবের না হলে সে সেখানে দাঁড়াতে পারে না। এখন ঈশ্বর আপনাকে এক ভিন্ন স্বভাবের তৈরি করতে পারেন, পুরুষ অথবা মহিলা, তিনি আপনাকে ভিন্ন স্বভাব দিতে পারেন। আর আপনারা বলে থাকেন, ঠিক আছে ভাই ব্রানহাম, আমরা এই বিষয়ে কি করতে পারি? পুনরায় মেষ হয়ে যান। এটা শুধুমাত্র দুটি প্রাণী যারা একসঙ্গে সহযোগী হবে, সেটা হলো কপট আর মেষ। কপট মেষ ছাড়া আর অন্য কারো কাছে আসে না। আর আপনি যদি ছাগল হয়ে গিয়ে থাকেন, তাহলে নিজের কাজ থেকে সে ছাগলের আত্মাকে বের করে ফেলুন। সেটা ঠিক, যদি আপনি অন্য কিছু হয়ে গিয়ে থাকেন, আপনার কাজ থেকে সেটা বের করে ফেলুন। যদি আপনি ছদ্মবেশে আসেন, এখানে এক সময় আমি প্রচার করেছিলাম একটি নির্দিষ্ট শহরে, যতটা সম্ভব আমি প্রচার করতে পারি, সেখানে হাজারো সংখ্যক লোক ছিল। আমি সবাইকে বেদিতে আমন্ত্রণ করি। আমি ভেবেছিলাম আমি সকল প্রকারের পাপের রাজত্বকে স্পর্শ করেছি, আমি যা কিছু ভাবতে পারি সবকিছু স্পর্শ করেছি। সেই রাতে সভা শেষ হওয়ার পর অতিরিক্ত শালীনতার ভান করে একজন ছোট মহিলা আমার পাশ দিয়ে যান। তিনি বললেন, ঠিক আছে ভাই ব্রানহাম, আমি নিশ্চিত আনন্দিত যে আপনি আজ রাতে আমাকে স্পর্শ করেননি। আমি ভাবলাম সে নিশ্চয়ই একজন প্রকৃত খ্রিস্টান। বললেন, আপনি আজ রাতে আমাকে স্পর্শ করেননি। আমি বললাম, ঠিক আছে, আমি খুবই আনন্দিত এটি শোনার জন্য। মহিলা, আপনি নিশ্চয় ঈশ্বরের রাজ্যের খুবই সন্নিকটে। আর সে দূরে চলে যায়। কোন একজন বয়স্ক মহিলা সেখানে দাঁড়িয়েছিলেন। আমি বললাম, বলুন আপনি কি তাকে জানেন? হ্যাঁ, আমি বললাম সে নিশ্চয়ই একজন প্রকৃত খ্রিস্টান। বললেন, একটি বিষয় আজ রাত্রে আপনি ধরতে ভুল করেছেন ভাই ব্রানহাম, সেটা হলো পরচর্চা। সে হলো এই রাজ্যের পরচর্চাকারীদের নেত্রী, সেইখানে আপনি, এটাই সেই, বুঝলেন? কিন্তু এই রকম একটি বিষয়ের সামনে আপনি যখন আসেন, প্রচারক পুলপিট থেকে তাকে আঘাত করে অথবা না করে, যখন আপনি এই সকল শারীরিক জাগতিক বিষয়গুলি দেখেন, যতক্ষণ আপনি তাদের থেকে অসহিষ্ণু থাকবেন, আপনি ঈশ্বরের থেকে দূরে থাকবেন আর পবিত্র আত্মা দূরে থাকবে। সেই জন্য সভাগুলি আগের মতো হয় না। সেই জন্য আজ সকালে আরাধনা স্থলে অস্থায়ী তাঁবুর সারি তৈরি হয়নি। সেই জন্যই দেশের চারিদিকে আর সেই তাঁবুর মধ্যে মহান সভাগুলি দেখা যায় না, কারণ আমরা ঈশ্বরের নম্র কপটকে দুঃখ দিয়ে তাড়িয়ে দিয়েছি। সেটা ঠিক, তিনি আমাদের সঙ্গে থাকতে পারেন না যতক্ষণ পর্যন্ত আমরা উদাসীন, যতক্ষণ পর্যন্ত আমরা একে অপরের সম্বন্ধে পিছনে কথা বলি। আমরা আমাদের পথ চাই। এখন আমি চাই আপনারা যাতে লক্ষ্য দেন, মেষটি একটি নীরব মেষ ছিল। বাইবেল বলে তিনি তার মুখ খোলেননি, যেমন মেষ তার লোম ছেদকের সামনে, তিনি বোবা ছিলেন, তিনি তার মুখ খোলেননি, তিনি সে ব্যক্তি ছিলেন না যার অধিকার চাই। না মহাশয়, তিনি তার অধিকারগুলি ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, তিনি একজন নীরব মেষ ছিলেন। কিন্তু আজ আহারে, আমরা কিভাবে আমাদের পার্থক্য চাই? আহারে, আমি আপনাদের বলছি, আপনি কারো দ্বারা আমাকে কিছু বলতে চান, আমি গিয়ে তাকে ধরে ফেলবো, বালক, আমি তাকে আলাদা করে ফেলবো। যখন তার সাথে আমার দেখা হয়, আমি সেই কপটাচারীকে বলবো, আপনারা শুধু অপেক্ষা করুন, যতক্ষণ তার সাথে আমার দেখা হয়, ঈশ্বর আশীর্বাদ করুন, হালেলুইয়া। আহা, কপট সেখান থেকে দূরে উড়ে চলে যায়। সেটা ঠিক, পবিত্র আত্মা আপনার সঙ্গে আর নেই, যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে অনুভব করেন। আপনার বইয়ের এটা চিহ্নিত করে রাখুন, সে এটা কখনোই করতে পারে না। পবিত্র আত্মা এরকম আত্মার আশেপাশে থাকতে পারে না। এটা মেষের আত্মা হতে হবে, একটি নম্র আত্মা, না হলে এটা তার সঙ্গে থাকতে পারে না। এর জন্য এটাই প্রয়োজন। যদি সেটা নম্র না হয়, ভদ্র পবিত্র আত্মার দ্বারা পরিচালিত, আর যদি সেখানে কোনো কিছু চলে আসে, সে তার দিকে লক্ষ্য দেয় না, শুধু চলতে থাকে, বুঝলেন? আর যখনই সে সেখান থেকে ফিরে দাঁড়ায়, আপনারা জানেন, ঠিক তখনই যখন আপনি ফিরে তাকান, আপনারা জানেন প্রথম পাপ শুরু হয়েছিল যখন একজন ব্যক্তি এক মিনিটের জন্য সরে দাঁড়িয়েছিলেন। আপনারা কি সেটা জানেন? বাইবেল তাই বলে, হবা কিছু সময়ের জন্য সরে দাঁড়িয়েছিলেন শয়তান কি বলছে সেটা শোনার জন্য, আর সে তার সামনে একটি খুব মনোরম ছবি অঙ্কন করে যা দেখে সে ভেবেছিল এটা সত্য, আর সে তার কথা শুনে। আর শয়তান চায় আপনি যাতে কেবলমাত্র একটি কাজ করেন, সেটা হলো কিছু সময়ের জন্য সরে দাঁড়ান। সে যাতে একটি ছবি অঙ্কন করতে পারে, বলে এখন এখানে দেখুন, আপনি জানেন ভাই, আপনি জানেন বোন, যদি তারা সঠিক প্রকারের ব্যক্তি হয়ে থাকে তারা এটা করত না, যদি তারা এটা করে থাকে ঠিক এখানে, আপনি জানেন, সে এমন ভাবে আপনাকে দেখাবে যেন এটাই প্রকৃত সত্য বলে মনে হয়, সেটা ঠিক, কিন্তু মনে রাখুন এটা দিয়াবল। কিন্তু আমি চিন্তা করি না তারা কত নিচ, তারা পাপের আড়ালে কতদূর চলে গিয়েছে। এটা আপনার দায়িত্ব, তাদের আলিঙ্গন করে ঈশ্বরের প্রেমের দ্বারা তাদেরকে তুলে নিয়ে আসা। আপনি কোথায় ছিলেন যখন ঈশ্বরের কপট আপনাকে পঙ্ক থেকে বাইরে বের করে নিয়ে আসে? এটা আপনার দায়িত্ব। আমার বন্ধুরা, এই পৃথিবী অল্প একটু প্রেমের জন্য মারা যাচ্ছে। আমি চাই আপনারা যেন এই প্রাণীটির দিকে একটু লক্ষ্য দেন। এই ছোট্ট প্রাণীটি, এটি একটি নীরব মেষ, কারণ তিনি কখনো, যখন তিনি প্রকাশিত হন, তিনি পুনরায় প্রকাশিত হন না। তিনি কখনো গালিগালাজ করেননি, তিনি গোলমাল করেননি, তিনি তা করেননি যা কেউ, যখন তিনি প্রকাশিত হন তিনি পুনরায় প্রকাশিত হন না, তিনি তার মুখ খুলেননি। কিন্তু আপনি কাউকে আপনার সঙ্গে অথবা আমার সঙ্গে কিছু করতে দেন, আহা, আমরা ব্যাঙের মতো ফুলে উঠি, রাজহংসীর মতো ফুলে উঠি। আমি এখনই আপনাকে বলবো, সে আবার আমার পায়ের আঙ্গুলের উপর পা রাখে, আমি পুনরায় সেই পুরনো মণ্ডলীতে ফিরে যাব না। না মহাশয়, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, হালেলুইয়া। খ্রিস্টান ইহুদিরা আমাকে গ্রহণ করবে, পিলগ্রিম হলিনেসরা, আর তারা আমাকে নিয়ে নেবে, হালেলুইয়া। আমাকে পুনরায় এটা করতে হবে না, ঠিক আছে। কপট সেখান থেকে উড়ে চলে যায়। আপনারা জানেন কি, যদি সেই বয়স্ক কপটাচারী মণ্ডলীতে যায়, আমি সেখানে কখনোই যাব না। ঈশ্বর আশীর্বাদ করুন, আমি এটা কখনোই করব না। যখন সে আপনাকে আঘাত করে, সেই বয়স্ক গরগর আওয়াজ করা নেকড়েটি, কপট সেখান থেকে উড়ে চলে যায়, তখন পবিত্র আত্মা চলে যায়। তখন আপনি আশ্চর্য হন, আপনার সঙ্গে কি হয়েছে? আপনি আশ্চর্য হন, মণ্ডলীর সঙ্গে কি হয়েছে? আপনি আশ্চর্য হন, আপনার সঙ্গে কি হয়েছে? কেন আপনি বিজয় লাভ করতে পারছেন না যেমনটি আপনি করতেন? আপনি আপনার স্বভাব পরিবর্তন করেছেন, আপনি মেষের পরিবর্তে ছাগল হয়ে গিয়েছেন, আপনি মেষের পরিবর্তে অন্য কিছু হয়ে গিয়েছেন।
আপনাকে সে নম্র আত্মাকে পেতেই হবে। হতে দিন পবিত্র আত্মা আমাকে যে কোনো স্থানে পরিচালনা করুক। ঈশ্বর, আমি প্রত্যেক পাপীকে ভালোবাসি, সে যে কোনো স্থানে হোক না কেন।
এরকম স্থান মানুষের হৃদয়ে হলে তখন আপনি দেখতে পাবেন কিছু ঘটছে আপনার প্রাণে। আপনারা বলে থাকেন, ঠিক আছে ভাই ব্রানহাম, এর কোনো নিরাময় আছে? হ্যাঁ, মেষ হয়ে যান, শুধু তাই। আপনারা বলে থাকেন, ঠিক আছে ভাই ব্রানহাম। অন্য এক রাতে আমি এক মহিলার সঙ্গে সাক্ষাৎ করি শ্রেবেপোর্টে। বিলি আর আমি স্যান্ডউইচ খাওয়ার জন্য সবার শেষ হওয়ার পর একটি স্থানে যাই। একজন সুন্দরী মহিলা সেখানে আসেন, হয়তো একজন যুবতী, 20 বছর বয়স অথবা এরকম, ভালো কাপড় পরে। সে সেখানে বসলো, আমি লক্ষ্য করলাম সে অন্যদিকে তাকিয়ে রয়েছে। আমি খেতে থাকলাম। কয়েক মিনিট পর আরেকজন মহিলা সেখানে আসেন, তিনি বললেন, আপনি কেমন আছেন? আর তার সাথে কথা বললেন, আর আমি জানতাম সেখানে সেই মহিলাটি বোন ডেভিস, আর তিনি এবং অন্য মহিলাটি লাইফ ট্যাবার্নাকল থেকে, আমি তাদেরকে ভালো করে জানতাম। তিনি সেখানে এসে আমার সঙ্গে কথা বলতে থাকলেন। তখন অন্য পাশে বসে থাকা অল্প বয়সী মহিলাটি, তিনি বললেন, ভাই ব্রাহ্নাম, আজকে রাতের বার্তাটি খুবই ভালো ছিল। আমি বললাম, আপনি কেমন আছেন বোন? আমি বললাম, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি বললাম, আপনি কি লাইফ ট্যাবার্নাকলের সদস্য? তিনি বললেন, হ্যাঁ আমি। তিনি বললেন, আপনি জানেন ভাই ব্রাহ্নাম, আমি কয়ারে গান গাইতে পারতাম, কিন্তু তারা সেখানে নিষেধ করেছে। তিনি বললেন, আমি অনেক বছর ধরে গান শিখেছি, উ আর অন্য সবকিছু। বললেন, আমি এককভাবে গান গেয়েছি আর বিভিন্ন বিশেষ গান গেয়েছি। বললেন, কিন্তু আমি গান গাইতে পারছি না, কারণ তারা নিষেধ করেছে যে কোনো মহিলা মেকআপ করে এসে কয়ারে গান গাইতে পারবে না। আমি বললাম, ঠিক আছে, লাইফ ট্যাবার্নাকলের জন্য ঈশ্বরের ধন্যবাদ হোক। তিনি বললেন, ঠিক আছে, আমি আপনাকে বলি ভাই ব্রানহাম। তিনি বললেন, আমি একজন খ্রিস্টান। আমি বললাম, তাহলে বোন, ঘরে গিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন, অথবা যা কিছু আপনি করছেন। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন যে আপনি নিজের মুখের উপর সেই পুরানো জিনিসটি সামান্য লাগানোর জন্য ছেড়ে দিতে? আর আমি আপনাকে প্রমাণ করতে পারি যে এটা শয়তান থেকে এসেছে। আমি আপনাকে প্রমাণ করতে পারি যে এর উৎস হলো মূর্তি পূজকরা, আর যতক্ষণ আপনি এটা পরিধান করেন, এটা একটা মূর্তি পূজকের প্রতীক। এখন আমি কিছুদিন আগে আফ্রিকা থেকে এসেছি, আর আমি হটেনটোট জঙ্গলে গিয়েছিলাম, আর খুঁজে পাই ঠিক কোথা থেকে কানের দুল আর এই সব বিষয়গুলি এসেছে। আর এই সবকিছু আপনার গলায় এবং কানে অনেকগুলি অলংকার জড়িয়ে রাখা, কোথা থেকে এটা এসেছে? সেটা হলো মূর্তি পূজকেরা। আর বাইবেল চায় না একজন খ্রিস্টান মূর্তি পূজক হোক, আর আপনিও সেটা চান না। আমি এটা বলতে চাই না আপনি একজন মূর্তি পূজক, তাই আপনি এটা করছেন, কিন্তু আপনি আপনাকে তাদের মতন দেখাতে একজন করছেন, কারণ আপনার পালক আপনাকে সত্য কথাটি বলেননি, বাইবেল তাই বলে। আর এখন আপনি বলেন, ভাই ব্রানহাম, আমি মনে করি যদি আমার ছোট ছোট চুল হয় আমাকে সুন্দর দেখতে মনে হবে, আর এই রকম সমস্ত কিছু, সেটা ঠিক, কিন্তু আপনার যদি লম্বা চুল থাকে আপনি আরো দেখতে ভালো লাগবেন, এটা আপনার ঘাড় জুড়ে থাকবে এবং জড়িয়ে রাখবে, আর এটা ঠিক করে দেবে। কেন, আপনারা জানেন বাইবেল কি বলে, যে একজন পুরুষের কাছে অধিকার রয়েছে যদি তার স্ত্রী চুল কাটে তাকে দূরে সরিয়ে দিয়ে বিবাহ বিচ্ছেদ নিয়ে নেওয়ার জন্য। যদি সে তার চুল কাটে, এটা দেখায় যে সে তার কাছে অসত্য জীবনযাপন করছে। বাইবেল তাই বলে, প্রথম করিন্থীয় 12 খুঁজে দেখুন, যদি এটা ঠিক না হয়ে থাকে, সে যদি একজন স্ত্রী যে তার মাথার চুল কাটে সে তার মস্তকের অসম্মান করে যিনি হলেন তার স্বামী, আর যদি সে অসম্মানকারী হয়ে থাকে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা উচিত এবং তার থেকে দূরে চলে যাওয়া উচিত, সেটা ঠিক। কিন্তু দেখুন, কিন্তু পালক আপনাদের কখনো সেটা বলে না, আর সেই জন্যই আপনারা এটা এইভাবে করে থাকেন। আর পুরুষ, বাইবেল বলে, এখানে খুব বেশি দিন আগে নয় কেউ লিখেছিলেন আর বলেছিলেন, ভাই ব্রানহাম, এই ব্লাউজগুলি মহিলারা ব্যবহার করে থাকেন, বলেছিলেন, কেন এটা একটা, আর এই ব্লাউজগুলি খুঁজে পাওয়া খুবই কঠিন, আর খ্রিস্টান মহিলাদের জন্য এগুলি পরা ঠিক, হয়তো এই রেকানস নাইলন অথবা এটা যা কিছুই হোক। আমি বলেছিলাম, দেখুন বোন, সেখানে এর জন্য একটি বিষয় রয়েছে, এখানে একটি সত্যি বিষয় রয়েছে, আপনারা এটা করতে পারেন। যদি আপনারা এটা ক্রয় করতে না পারেন, তারা সেলাই মেশিন বিক্রি করে, আপনারা একটি তৈরি করে নিতে পারেন। আমি বলেছিলাম, সেটা ঠিক, একই রকম দেখার জন্য আমি বিশ্বাস করি, আপনারা জানেন আপনার হৃদয়ে যা কিছু রয়েছে তাই বহিঃপ্রকাশ হয়, যেভাবে আপনি কাজ করেন আর যেভাবে আপনি আচরণ করেন সেটাই প্রকাশ করে আপনার ভিতরে কি রয়েছে। আর সেই জন্যই এরা সকলে এখানে গড়গড় করে আওয়াজ করছে আর গোলমাল করছে, আর একে অপরের পিছনে কামড়াচ্ছে, আর মণ্ডলীর সকল স্থানে তাই করছে। এইভাবে মণ্ডলী ভেঙে যায়। এটা দেখায় যে শয়তান আপনাদের মধ্যে প্রবেশ করেছে, আর এটা দেখায় যে পবিত্র আত্মা আপনাদের মধ্যে থেকে চলে গিয়েছে। এখন আমি জানি সেটা আপনাদের মধ্যে থেকে কিছু লোকের আলকাতরা জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু এটা করা উচিত, এটা করা উচিত। এর জন্য এটা বলা হয়েছে, স্মার্ট হওয়ার জন্য নয়, সুন্দর অভিনয় করার জন্য নয়, কিন্তু আপনাকে বলার জন্য সমস্যাটি কোথায় রয়েছে। কারণ কোনো একদিন আমাকে এক সময় দাঁড়াতে হবে আর আপনার জন্য উত্তর দিতে হবে, আর যে কারণের জন্য আপনি এরকম করছেন এবং আপনি যেভাবে আচরণ করেন এটা দেখায় আপনি কে। যদি আপনার কাছে পুরনো মেজাজ থাকে আর কিছু সময়ের মধ্যেই সেটা আপনার হাত থেকে বেরিয়ে যায়, এখানে বেরিয়ে এসে কাজ করতে থাকে অথবা নিন্দা করে অথবা অভদ্রতা এবং এরকম কিছু করে, এটা দেখায় যে সেটা কোথা থেকে এসেছে। এখন সেখানে শুধুমাত্র একটি বিষয় করণীয় আছে, সেটাকে এখান থেকে বের করে দিন এবং পুনরায় সেই কপট আপনার হৃদয়ে ফিরে আসবে। যখন কপট জাহাজ থেকে বেরিয়ে যায় তাকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সে ফিরে এসে জাহাজের দরজায় আওয়াজ করতে থাকে যতক্ষণ না নোহ তাকে ভিতরে আসতে দেয়। পবিত্র আত্মা এখানে আছে, পবিত্র আত্মা ভিতরে আসতে চায়, আর সেই জন্য পবিত্র আত্মা আপনার কাছ থেকে চিরকালের জন্য চলে যায়নি, এটা কোথাও কোনো গাছের ডালে বসে রয়েছে নিজের থেকে উড়ে আপনার কাছে আসার জন্য, আর প্রেম আর শান্তি আর আনন্দ যেমনটা আপনার ছিল সেটা আপনাকে দেওয়ার জন্য। নিশ্চয়ই এটা তিনি এটা করতে প্রস্তুত, তিনি এটা করতে চান, তিনি এটা করতে আগ্রহী, কিন্তু আপনি তাকে এটা করতে দেন না। এখন আমি অপরিচিতদের সঙ্গে কথা বলছি না, আমি জানি না আপনাদের পালককে, আমি ব্রানহাম ট্যাবারনেকলকে বলছি, আমি অন্য মণ্ডলীর লোকদেরকে বলছি না, আমি ব্রানহাম ট্যাবারনেকলকে বলছি। এটা এখানকার সমস্যা, এটাই কপটকে উড়ে চলে যাওয়ার জন্য বাধ্য করে। মণ্ডলীর কোথাও কোনো ব্যক্তি কোনো ছোট্ট বিষয়ে শুরু করতে দিন, আর প্রথম বিষয়টি হলো, ও তাই নাকি, ও সে আপনি সেটা বলতে চাননি, ঠিক তখনই পবিত্র আত্মা সেখান থেকে চলে যায়, উড়ে যায়। এটা এই রকম, আত্মার সঙ্গে দাঁড়াতে পারে না। যখনই মেষের স্বভাব আপনাকে ছেড়ে চলে যায়, তখন পবিত্র আত্মা সেখান থেকে চলে যায়। সেটা ঠিক, আর এটাই আজকের সমস্যা। লোকেরা যে অবস্থায় আছে এর কারণ হলো এটাই, কারণ তারা ভুল আত্মাকে তাদের হৃদয়ে প্রবেশ করতে দিয়েছে তাদের জীবনে। এখন এই জন্যই আমরা দেখি, বাইবেল বলে এই জন্যই আমাদের মধ্যে এত অসুস্থতা এবং পীড়িতরা রয়েছে, কারণ এই সকল বিষয়গুলির জন্য আমাদের অবশ্যই নম্র হতে হবে, আমাদের অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে, আমাদের অবশ্যই মেষ হতে হবে, যাতে কপট আমাদের সঙ্গে থাকতে পারে। এখন মনে রাখুন, কপট আসবে। তিনি বলেছেন, ও ভাই ব্রানাম, আমাকে বলবেন না, আমি কখনোই পবিত্র আত্মা পাইনি। হালেলুইয়া। সেখানে এক সন্ধ্যাবেলায় ও যখন তিনি এসেছিলেন, আমি হাঁটতে পেরেছিলাম। নিশ্চয়ই সেটা তিনি ছিলেন। ও, আমি খুব ভালো অনুভব করেছিলাম, আমি অনুভব করেছিলাম যে আমি প্রত্যেকটি ছোট পাখিকে গাছ থেকে নিয়ে ভালোবাসতে পারবো। আমার সবচেয়ে খারাপ ব্যক্তি যিনি আমাকে কখনো কিছু করেছিলেন, আমি অনুভব করেছিলাম যে আমি তাকে জড়িয়ে ধরে গলা মিলাতে পারবো। ও ভাই ব্রানাম, আমি কি অনুভব করেছিলাম? নিশ্চয়ই সেটা পবিত্র আত্মা ছিল। কিন্তু আপনারা দেখুন যে কারণে তিনি সেখানে থাকতে পারেননি। আপনি তখন একটি মেষ ছিলেন, কিন্তু যখন আপনি একটি নেকড়ে হয়ে যান, তাকে সেখান থেকে উড়ে চলে যেতে হতো। কপটের সঙ্গে কোনো কিছু ভুল হয়নি, এটা আপনি, আপনি সেই আত্মাকে আপনার কাছে আসতে অনুমতি দিয়েছেন। আমি কি তাকে অনুমতি দিয়েছি ভাই ব্রানাম? হ্যাঁ, যখন আপনি সেই পরচর্চা শুনতে গিয়েছিলেন, যখন আপনি সেই মিথ্যা কথা শুনেছিলেন, যখন আপনি বলেছিলেন ঠিক আছে আমার কাছে অধিকার রয়েছে, আপনার কাছে কোনো অধিকার নেই, আপনাকে ক্রয় করা হয়েছে, যার দাম হলো ঈশ্বরের পুত্রের সেই মূল্যবান রক্ত, আপনার কোনো আইনি অধিকার নেই। হালেলুইয়া। আপনার একমাত্র অধিকার হলো ইমানুয়েলের শিরার রক্তে দ্বারা পূর্ণ ঝর্ণার নিকটে আসা। যখন পাপীরা সেখানে নিমজ্জিত হয়, তাদের সকল পাপের দাগ মুছে যায়। হ্যাঁ মহাশয়, সেটাই আপনার একমাত্র অধিকার, সেটা হলো আপনার ইচ্ছার আত্মসমর্পণ ঈশ্বরের কাছে, আর সেখান থেকে ঈশ্বর আপনার পথ প্রদর্শন করেন। আর এই জন্যই সভাগুলোতে, আর এই জন্যই অদ্ভুত বিষয়গুলি ঘটে থাকে। পবিত্র আত্মা একটি স্থানে চলে যায়, পবিত্র আত্মা বলেছেন এটা ঠিক নয়, সভা বন্ধ করুন, দূরে চলে যান, ভাই আমিও এটা বন্ধ করব আর এখনই চলে যাব। সেটা ঠিক, কারণ ঈশ্বরের আত্মার দ্বারা আপনাদেরকে পরিচালিত হতে হবে, আর ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হওয়ার একমাত্র উপায় হলো নম্র হয়ে থাকা, অনেক কিছু জানা নয়। ও, আপনি ভাবেন আমি অনেক কিছু জানি। হ্যাঁ, আপনি আপনার মস্তিষ্ক এত খাটিয়েছেন যে আর এটা নিজের থেকে কাজ করতে পারে না। আপনি সকল বই পড়েছেন আর সকল উত্তরগুলি জানেন, আর সম্পূর্ণ গ্রিক ভাষা এবং ইহুদি ভাষা, আর পবিত্র আত্মার বিশ্রামের জন্য কোনো স্থান নেই। সেটা ঠিক, কিন্তু আপনি সবকিছু জানেন, তখন কপট আর পথ প্রদর্শন করতে পারে না, কারণ আপনি অনেক কিছু জানেন। মেষ কিছুই জানার দাবি করে না, তাকে পথ প্রদর্শনের জন্য কারো প্রয়োজন হয়। মহিমা, এটাই সে, কিছু জানে না। আমেন। আমি শুধু একটি বিষয় জানি, সেটি হলো খ্রিস্ট যিশু মারা গেছেন আমাকে উদ্ধার করার জন্য। ক্যালিফোর্নিয়া থেকে একজন ব্যক্তি এসেছিলেন, তার সামনে একটি চিহ্ন ছিল, বলছিল আমি খ্রিস্টের জন্য পাগল, আর পিছনে বলছিল আপনি কার জন্য পাগল? সেটা ঠিক, পাগল হন এই পৃথিবীর কাছে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হওয়ার জন্য, কারণ ঈশ্বরের পুত্র ও কন্যারা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হন। রোমিও 8:1 বলে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে এবং দেহর বশে চলে না কিন্তু আত্মার বশে, তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। নেকড়ের পিছনে চলে না কিন্তু কপটের পিছনে। আমেন। ডক একটি গান গাইতেন, প্রত্যেক দিন আমার পথ প্রেম দিয়ে ভরিয়ে দিন, যেমন আমি স্বর্গীয় কপটের সঙ্গে গমনাগমন করি, আমাকে সমস্ত সময় একটি গান আর একটি হাসি নিয়ে যেতে দিন, প্রত্যেক দিন আমার পথ প্রেম দিয়ে ভরিয়ে দিন। ব্রানহাম ট্যাবারনেকলের জন্য এটা একটি শান্তিপূর্ণ দিন হবে, বা অন্য কোন মণ্ডলীর জন্য অথবা কোন ব্যক্তির জন্য, যখন তারা মেষ হওয়ার জন্য নিজেদের অধিকার ত্যাগ করবেন। প্রশ্নটি কি ভাই ব্রানহাম? মেষের কাছে ফিরে আসুন, নম্র হওয়ার জন্য ফিরে আসুন, কিছুই না জানার জন্য ফিরে আসুন, খ্রিস্টের কাছে নিজেকে সমর্পিত করার জন্য ফিরে আসুন। কিছুই জানার জন্য চেষ্টা করবেন না, শুধু নম্রভাবে, শান্তভাবে, বিনীতভাবে, ভদ্রভাবে চলুন, আর সেই কপট আপনাকে পরিচালনা করবে। কিন্তু যখনই আপনি দেখেন পরচর্চা শুনতে চান, যখনই আপনি সেই মেজাজ চড়াতে যান, যখনই আপনি ভাবতে থাকেন আপনার কাছে এটা অথবা সেটা করার অধিকার আছে, কপট সেখান থেকে উড়ে চলে যায়, আর আপনার কাছে আর এটা থাকে না। এখন আজ সকালে সে আপনার থেকে খুব দূরে নয় মণ্ডলী, সে সেখানে বাইরে শান্তির শাখার উপর বসে আছে, আপনার স্বভাবের পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। আমেন। আপনাকে আজ আপনার সকল অধিকারগুলি সমর্পণ করতে হবে, ঈশ্বরকে আপনার সকল অধিকারগুলি কেটে ফেলতে দিন। আমেন। আপনি কি ভাবতে পারেন একটি বয়স্ক মেয়ে তার শখ সব লোমগুলো ঝুলে থাকে, সেটা তার অধিকার। হ্যাঁ, জ্বালিয়ে ফেলার পর তারপর লোম ছাটায় টেবিলের উপর শুয়ে তারা জানে তার জন্য সব থেকে ভালো কি। তার কাছ থেকে তার সকল অধিকারগুলি কেড়ে নিয়ে এবং সবকিছু ছেটে ফেলে সে কত আরামে আর হালকা ভাবে দৌড়াতে পারে। আহারে আহারে, সে খুবই আনন্দিত হয় আর লাফাতে থাকে এবং একটি খুবই ভালো সময় সে পায়। হ্যাঁ মহাশয়, যদি আপনি আপনার অধিকারগুলি ত্যাগ করেন আপনিও সেটাই পাবেন, কিন্তু আপনাকে আপনার অধিকারগুলি ত্যাগ করতে হবে এবং আপনার কাছ থেকে সম্পূর্ণ জগৎকে ঈশ্বরের বাক্যের দ্বারা ছেটে ফেলতে হবে। এই জগতের সকল স্বভাবগুলি দূরে সরিয়ে ফেলতে হবে আর আপনি খ্রিস্টতে একটি নতুন জীব হয়ে উঠবেন। এখানে কিছু সময় আগে আফ্রিকাতে আমি একজন পুরনো সন্তের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন, ভাই ব্রানাম, আমি জানি আপনি আলৌকিকতায় বিশ্বাস করেন। আমি বললাম, নিশ্চয়ই আমার ভাই। তিনি বললেন, কয়েক বছর আগে আমি ভাবতাম আমি একটা কিছু, বললেন আমি ভাবতাম আমি একজন প্রকৃত খ্রিস্টান। আর তিনি বললেন, তখন আমাদের মণ্ডলীতে আমাকে একটি পাহাড়ের উপরে উঠতে হতো, যেখানে আমি আমার ছোট্ট গাড়িটিকে দাঁড় করাতাম। আর বললেন, আমাকে প্রায় 300 অথবা 400 গজ উপরে উঠতে হতো, ঝোপ জঙ্গল পার করে উপরে উঠতে হতো। আর বললেন, আমরা সেখানে প্রার্থনা সভা করতাম। আর বললেন, আমি ভেবেছিলাম আমি একজন সত্যি প্রকৃত খ্রিস্টান। তিনি বললেন, আমি সম্পূর্ণ বাইবেল জানতাম, আমি সম্পূর্ণ হিব্রু ভাষা শিখেছি, আমি শব্দের সঠিক উচ্চারণ শিখেছি। আর বললেন, যদি কেউ আমার কাছে আসে আমি বাইবেল সম্বন্ধে খুব সহজেই কথা বলতে পারতাম, আমি জানতাম আমি কি বলছি। তিনি বললেন, এক সন্ধ্যাবেলায় আমি মণ্ডলীতে যাচ্ছিলাম, সেখানে আমাদের মণ্ডলীর মধ্যে অনেক বিরোধ ছিল। বললেন, সেখানে একে অপরের বিরুদ্ধে অনেক দল ছিল, আপনি জানেন তাদের কিভাবে উত্থাপন হয়। আমি বললাম, হ্যাঁ মহাশয়। তিনি বললেন, আমি যখন উপরে উঠছিলাম আমি পায়ে হেঁটে উঠছিলাম আর হঠাৎই আমি বুঝতে পারলাম কেউ আমাকে অনুসরণ করছে। আর তিনি বললেন, আমি ভাবলাম কিছু সময়ের জন্য আমি অপেক্ষা করব, সে যেই হোক তার জন্য, তাকে ধরার জন্য, আর আমি তার সঙ্গে কিছু সময়ের জন্য কথা বলবো যখন আমরা রাস্তা দিয়ে উপরে উঠে যাই। আপনি জানেন সেটা একরকম ভালো বিষয়, শুধু কিছু সময়ের জন্য অপেক্ষা করুন। আর বললেন, যখন আমি পাহাড়ের উপরে উঠতে থাকি, বললেন আমি উপরে উঠি, একজন পুরুষ উপরে উঠে আসে। আর বললেন, তার পিছনে একটি বান্ডেল ছিল যেটা সেই মানুষটির থেকেও বড়। আর বললেন, তিনি হতাশ ছিলেন আর হাঁসফাঁস করছিলেন আর ছোট ছোট পদক্ষেপ ফেলছিলেন, উপরে ওঠার চেষ্টা করছিলেন। আর আমি বললাম, বন্ধু, আমি কি আপনাকে সাহায্য করতে পারি এই বোঝাটা পাহাড়ের উপরে উঠানোর জন্য? তিনি বললেন, না, আমাকে এটা বহন করে নিয়ে যেতে হবে। বললেন, আমি তার হাতের দিকে দেখলাম, বললেন, আমি তখন জানতে পারলাম এটা একটি দর্শন, তার হাতে দাগ ছিল। বললেন, আমি নিচে পড়ে যাই। আর আমি বললাম, প্রভু, আপনি কি জগতের পাপ এই বস্তায় বহন করে নিয়ে যাচ্ছেন? তিনি বললেন, না, আমি শুধু তোমারটা বহন করছি, তোমাকে উপরে উঠতে সাহায্য করছি যেন তুমি উপরে উঠতে পারো। এটা এইভাবেই ঘটে থাকে। যদি আমরা নিজেদের আশেপাশে খুঁজে দেখি, তিনি আমাদেরটা বহন করছেন, এটা কি আমাদেরকে ছোট বলে মনে করায় না? আমাদের বিদ্বেষপূর্ণ নিষ্ঠুর হৃদয়, কারণ শুধু আমরা এটা করতে পারি। এখানে কিছু সময় আগে আমি স্বীকার করছিলাম, যেমন আপনারা জানেন আমি স্বীকার করতে পছন্দ করি, আর সেখানে একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন, সেই দেশে তিনি একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন, আর তিনি আমাকে নিয়ে মজা করতেন। আমি হরিণ শিশু মারতাম না, আমি বলতাম এটা নিষ্ঠুরতা। আমি বললাম, আপনি কেন বাস্তবিক হতে পারেন না, নিষ্কলুষ শিকারী হয়ে শুধুমাত্র বৃদ্ধ হরিণগুলোকে শিকার করুন, অথবা অন্য সকলগুলি যেগুলি বৃদ্ধ আর কিছু দিনের মধ্যেই মারা যাবে। ঈশ্বর আমাদেরকে এগুলি দিয়েছেন, যুবতী মা আর তাদেরকে থাকতে দিন। তিনি বললেন, ও, আপনার কাছে মুরগি হৃদয় আছে প্রচারক। তিনি আমাকে এইরকম বলতে থাকলেন। আমি বললাম, এখন দেখুন, আমি যদি ক্ষুধার্ত হতাম আর তাদের মধ্যে থেকে একটি হরিণ শিশুর আমার দরকার হতো, আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে সেটা নিতে দিতেন। কিন্তু স্মার্ট দেখানোর জন্য তাকে গুলি করা ঠিক আছে, তিনি একটি গাড়ি ভর্তি করবেন। আর তিনি গিয়ে তাদেরকে ডাকতে থাকলেন এক প্রকারের শিস দিয়ে, আর তিনি সেই শিস দিতেন যা শুনতে মনে হতো যেন ছোট্ট হরিণ শিশু ডাকছে। একদিন আমরা একসঙ্গে জঙ্গলে ছিলাম, আমি তাকে লজ্জা দিলাম, আমি বললাম আমি আমার জন্য লজ্জিত। একসঙ্গে 8 অথবা 10টি হরিণ শিশু মেরেছিলেন, যদি তিনি পারেন সবকিছুই করেন স্মার্ট দেখানোর জন্য, হয়তো পিছনের 1/4 কেটে বাকিটা ফেলে দিতেন। আমি বললাম, আপনার এটা করা অনুচিত। আহ, বললেন, তোমরা প্রচারকেরা খুবই মুরগির হৃদয়ে যুক্ত। একদিন তিনি জঙ্গলের পিছনে দাঁড়িয়ে থাকলেন, তার কাছে সেই সৃষ্টি ছিল, আর তিনি চিৎকার করে উঠলেন, আর এটা শুনতে মনে হলো একটি ছোট্ট হরিণ শিশু কাঁদছে। যখনই তিনি এটা করলেন, একটি সুন্দর হরিণী তার মাথা বাইরে বার করলো, লাফিয়ে লাফিয়ে আসতে থাকলো। আপনি দেখতে পেতেন তার বড় বাদামি চোখ কিছু খুঁজছে। সে চমকে উঠলো, সে আশেপাশে খুঁজছিল। সেই শিকারিটি নিচু হয়ে রাইফেল উঠালো সেই হরিণটিকে গুলি করার জন্য, আর সেই হরিণটি শিকারিটিকে দেখতে পেল। কিন্তু আপনারা জানেন সেই হরিণ শিশুর চিৎকার সে বন্দুকের দিকে লক্ষ্য করতে পারলো না, সেই বাচ্চাটিকে খুঁজতে থাকলো, সে সমস্যায় রয়েছে। আপনারা জানেন এটা প্রকৃত মাতৃত্ব এবং মাতৃ ভালোবাসার প্রদর্শন করে। সে সামনাসামনি ভাবে বন্দুকের সামনে আসতে পারে মৃত্যুর জন্য বন্দুকের নলের দিকে তাকিয়ে। আপনারা জানেন কি, এই প্রদর্শনীটি খুবই মহান ছিল। সে ঠিক তার পাশে চলে আসে, তিনি তার বন্দুক নিচে ফেলে দেন, পিছনে পালিয়ে এসে আমাকে জড়িয়ে ধরেন। তিনি বললেন, বিলি আমার জন্য প্রার্থনা করুন, আমার অনেক হয়েছে। তিনি যখন মায়ের বীরত্বের এই প্রদর্শনীটি দেখলেন, ও বিশ্ব যখন ঈশ্বরের ভালোবাসার প্রদর্শন দেখবে আর আমাদের মানুষের হৃদয়ের সাহসে কতটা পরিবর্তন হয়ে যাবে যখন আমরা ঈশ্বরের কপটকে আমাদের হৃদয়ে এসে আমাদেরকে ভদ্র করতে দিব, আমাদেরকে নম্র করতে দিব। সেখানে সেই কুজো ঝোপের পিছনে আমি দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করছিলাম, আমি তাকে প্রভু যীশুর কাছে নিয়ে যাই। সেখান থেকে তিনি ঠিক ছিলেন, নিষ্কলুষ শিকারী। নিশ্চয়ই তিনি ভেবেছিলেন তার কাছে অধিকার আছে, তার যা ইচ্ছা তিনি সেটা করতে পারবেন। তারা আমার ঘরে, যদি তারা চায় তারা আমার আলফালফা খেতে পারবে। আমি বললাম, সেটা ঠিক, তবে এটা করা অমানবিক হবে, আপনাকে আপনার অধিকারগুলি ত্যাগ করতে হবে। হে ঈশ্বর, অনুগ্রহ করুন যেন আমরা করতে পারি। সেখানে কিছু সময় আগে, ও প্রায় 100 বছর আগে, দক্ষিণ পশ্চিম যুক্তরাষ্ট্রে সেখানে একজন মহান খ্রিস্টান থাকতেন, তার নাম ছিল ড্যানিয়েল ক্যারি। একজন খুব ভালো মানুষ, একজন ধার্মিক মানুষ, একজন সন্ত, একজন প্রকৃত খ্রিস্টান, একজন যাকে নিয়ে সবাই চিন্তা করতেন, একজন দুর্দান্ত ব্যক্তি। কাহিনীটি এভাবে যায়, তিনি মারা যান অথবা সমাধিতে প্রবেশ করেন, আর তিনি বলেছিলেন যখন তিনি স্বর্গে চলে যান, নিশ্চয়ই যখন তিনি মারা যান, আর যখন তিনি মুক্তাময় দ্বারের সামনে উপস্থিত হন, সেখানকার তত্ত্বাবধায়ক দ্বারের সামনে আসেন, বলেন, আপনি কে? তিনি বললেন, আমি একজন প্রচারক, ড্যানিয়েল ক্যারি। খ্রিস্টের জন্য আমি হাজার প্রাণ জয় করেছি, আর আমি আজ সকালে আমি এখানে আসতে চাই। পৃথিবীতে আমার জীবনের যাত্রা শেষ হয়েছে, এখন কোথাও যাওয়ার জন্য আমার কাছে কোনো স্থান নেই। পাপীরা কোনো এক সকালে এভাবেই এটা আপনার সামনে আসবে, বিপদগামীরা এভাবে এটা আপনার কাছে আসবে, যারা পবিত্র আত্মাকে দুঃখ দিয়ে সরিয়ে দিয়েছেন এটা এইভাবেই আপনার কাছে আসবে। আর নম্র এবং কমল নয়, আপনি বছরের পর বছর ক্রন্দন করেননি, আপনি লজ্জিত হননি, কারণ আমি জানি না কখন আপনার কাছ থেকে সকল নম্রতা চলে গেছে, নিশ্চয়ই। কিন্তু এটা কোনো এক সকালে আপনার দ্বারের সামনে আসবে, আর নম্র পবিত্র আত্মা এসে আপনার দ্বারে যখন আওয়াজ করে, কেন আপনি তাকে ভিতরে আসতে দেন না? তাই যখন ড্যানিয়েল ক্যারি সেখানে আসলেন, সেই দ্বারের সামনে তারা ভিতরে প্রবেশ করলো, বলল, আমরা দেখব এখানে আপনার নাম আছে কিনা। তারা সব জায়গায় দেখলো আর কোথাও কোনো নাম খুঁজে পেল না। বলল, না, এখানে কোনো ড্যানিয়েল ক্যারি নেই। ও, তিনি বললেন, অবশ্যই। বললেন, আমি একজন প্রচারক। তিনি বললেন, আমি খ্রিস্টের জন্য প্রাণ জয় করেছি। বললেন, আমি যে বিষয়গুলি ঠিক সেটা করার চেষ্টা করেছি। সেই তত্ত্বাবধায়ক বললেন, মহাশয়, আমাকে ক্ষমা করবেন এটা বলার জন্য যে সেখানে কোনো ড্যানিয়েল ক্যারি নেই। বললেন, আপনার কি করা উচিত সেটা আমি বলতে পারি? বললেন, আপনার মামলা নেওয়ার জন্য আমাদের কোনো অধিকার নেই। তিনি বললেন, আপনি কি আপনার মামলা আবেদন করতে চান? আপনি শ্বেত সিংহাসনের কাছে গিয়ে এই বিচারের আবেদন করতে পারেন যদি আপনি চান। কিন্তু বললেন, এখানে আমাদের কাছে আপনার জন্য মোটেই কোনো করুণা নেই, কারণ এখানে আমাদের কাছে আপনার নাম নেই, আপনার জন্য কোনো করুণা নেই। বললেন, আপনি কি আপনার মামলা আবেদন করতে চান? তিনি বললেন, মহাশয়, মামলা আবেদন করা ছাড়া আমি আর বেশি কি করতে পারি? তিনি বললেন, ঠিক আছে, তাহলে আপনি শ্বেত সিংহাসনের কাছে গিয়ে সেখানে একটি বিচারের মামলা আবেদন করতে পারেন। ড্যানিয়েল ক্যারি বললেন যে তিনি অনুভব করতে পারলেন প্রায় 1 ঘন্টার মতো মহাকাশের মধ্যে দিয়ে যাওয়ার পর। বললেন, তিনি একটি স্থানে পৌঁছলেন, এটা আলোকিত 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 হতে থাকলো। বললেন, যত দূর তিনি গেলেন এটা তত আলোকিত হতে থাকলো। এটা সূর্যের থেকে প্রায় 100 গুণ বেশি উজ্জ্বল ছিল, আর তিনি কম্পিত হতে থাকলেন। আর বললেন, যখন তিনি সে আলোর মাঝে পৌঁছলেন, তিনি একটি আওয়াজকে বলতে শুনতে পেলেন, আপনি কি পৃথিবীতে সিদ্ধ ছিলেন? একটি আলোর মধ্যে থেকে বেরিয়ে আসলো। তিনি বললেন, না, আমি সিদ্ধ ছিলাম না। কম্পিত হতে থাকলেন। বললেন, আপনি কি সবার সঙ্গে সৎভাবে ব্যবহার করেছিলেন? বললেন, না। বললেন, আমার মনের মধ্যে কিছু বিষয় চলে আসে যার সম্বন্ধে আমি সৎ ছিলাম না। বললেন, না, আমি অনুমান করি আমি সৎ ছিলাম না। বললেন, আপনার জীবনে প্রত্যেকটি বিষয়ের সম্বন্ধে কি আপনি সত্যি কথা বলেছিলেন? বললেন, না, আমি কিছু মনে করতে পারি যেটা আমি বলেছিলাম, এটা ছায়াময় ছিল, আমি সব সময় ঠিক সত্যবাদী ছিলাম না। বললেন, তাহলে আপনি কি কখনো এমন কিছু নিয়েছেন যেটা আপনার নয়, এমন কিছু টাকা পয়সা, এমন কিছু যেটা আপনার নয়? বললেন, তিনি ভেবেছিলেন পৃথিবীতে তিনি খুব ভালো ছিলেন, কিন্তু তাকে দোষারোপ করা হয়েছিল। বললেন, না না, আমি কিছু জিনিস নিয়েছি যেটা আমার নিজের নয়। তিনি বললেন, তাহলে আপনি কি সিদ্ধ ছিলেন? তিনি বললেন, না আমি সিদ্ধ ছিলাম না। বললেন, তিনি সেই মহান জ্যোতির থেকে যেখানে কপট বিশ্রাম করছিল, যে কোনো সময় বিকট আওয়াজে শোনার জন্য অপেক্ষা করছিলেন, দোষী সাব্যস্ত। বললেন, তখনই তিনি তার পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেলেন যেটা কোনো মায়ের আওয়াজের থেকেও বেশি মধুর ছিল যা তিনি কখনো শুনেছেন। বললেন, তিনি তাকে দেখার জন্য ঘুরে দাঁড়ালেন, আর যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন তার মুখ খুবই সুন্দর ছিল যা তিনি কখনো দেখেছেন, কোন মায়ের মুখ থেকেও সুন্দর। আর বললেন, তিনি বললেন, পিতা, ড্যানিয়েল ক্যারি পৃথিবীতে আমার জন্য দাঁড়িয়েছিলেন। এটা ঠিক, তিনি সিদ্ধ ছিলেন না, কিন্তু তিনি আমার জন্য দাঁড়িয়েছিলেন, তিনি আমার জন্য পৃথিবীতে দাঁড়িয়েছিলেন, এখন স্বর্গে আমি তার জন্য দাঁড়াচ্ছি। তার সকল পাপগুলি নিয়ে আমার খাতায় জমা করে দিন। আপনার জন্য কে সেই দিন সেখানে দাঁড়াবে ভাই, যদি আপনি তাকে দুঃখ দিয়ে আজ আপনার কাছ থেকে তাড়িয়ে দেন? আমি আর প্রচার করতে পারবো না, আসুন আমরা আমাদের মাথা নত করি। প্রিয় ঈশ্বর, প্রিয় মেষশাবক, যিনি মারা যাচ্ছেন, নম্র, শান্ত, সরল, পাখিদের বাসা রয়েছে, শিয়ালদের গুহা রয়েছে, কিন্তু আপনার কোনো স্থান ছিল না, আর আপনি সেই মহিমার ঈশ্বর। যখন আপনার জন্ম হয় তখন তাদের কাছে আপনার উপর দেওয়ার জন্য কোনো ভালো কাপড় ছিল না। হে ঈশ্বর, তাহলে আমার কাপড় আমার জন্য ভালো কি করে? আমার গাড়ি আমার জন্য ভালো কি করে? একটি খুব সুন্দর ঘর আমার জন্য ভালো কি করে? সেই দিন তারা আমার জন্য ভালো কি করবে? আপনার কোনো বন্ধু ছিল না, কেউ আপনাকে বন্ধু করেনি, কাউকে আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায়নি। আপনি বলেছিলেন সেই দিন আপনি বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে ভোজন দাওনি, আমি নগ্ন ছিলাম, তোমরা আমাকে কাপড় দাওনি। আমাদের কাছে কি ভালো রয়েছে যেটা আমাদের সেই দিন সাহায্য করবে? প্রভু, আমাদেরকে আপনার জন্য দাঁড়াতে দিন। যখন সেই সময় আসবে আর আমরা তার উপস্থিতিতে প্রবেশ করব, সর্বশক্তিমান, সর্বব্যাপী, সর্ব, হে ঈশ্বর, যখন আমরা সেই কপটকে শুনতে পাব সেই মহান জ্যোতির মধ্যে তার ডানা নিয়ে, এটা সকল অনন্তকাল ধরে প্রজ্বলিত হবে যখন আপনি জ্যোতির মধ্যে প্রবাস করবেন, যখন আমাকে সেখানে একাকী দাঁড়াতে হবে, আমার ভাইয়েরা সেখানে থাকবে না, আমার পালক সেখানে থাকবে না, আমার মা সেখানে থাকবে না, আমার বাবা সেখানে থাকবে না, আমার স্ত্রী সেখানে থাকবে না, আমার সন্তানরা সেখানে থাকবে না। হে ঈশ্বর, তখন আমি কি করব? প্রভু, তখন আমি কি করব? আর সেটা আজকে রাত্রে সূর্য অস্ত যাওয়ার আগেই ঘটতে পারে, কিন্তু তখন আমি কি করব? আমি কি করতে পারি? হে খ্রিস্ট, আমি এখন আপনার জন্য দাঁড়াব, আজ আমি আমার পছন্দ গ্রহণ করব, অন্যের বিষয়ে কথা বলা ত্যাগ করব, আমি আমার মেজাজ ত্যাগ করব, আমি আমার সমস্ত পার্থক্য ত্যাগ করব, আমি সবকিছু ত্যাগ করব, আমাকে ছেটে ফেলুন প্রভু, আমার কাছে যা কিছু আছে তা নিয়ে নিন, আপনি শুধুমাত্র আমাকে নিয়ে নিন প্রভু, আমি আপনার স্থানে দাঁড়াতে চাই, আমি চাই আমাকে ছেটে ফেলা হোক, আমি চাই আমার সকল স্বার্থপরতা, সকল অহংকার, সকল উদাসীনতা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হোক, তখন আমি আপনার জন্য দাঁড়াতে চাই একটি ছেটে ফেলা মেষ হয়ে, সকল আনন্দ ত্যাগ করে যেটা তারা বলে জীবনের আনন্দ, সকল প্রকার নাচ, সকল প্রকার পার্টি, সকল প্রকার অশ্লীল পোশাক, মেকআপ, লিপস্টিক, নখ পালিশ, এই সকল বিষয় যা জগতের মতো দেখায়। আপনি বলেছেন জগতের মতো আচরণ না করার জন্য, জগতের সঙ্গে সহযোগী না হওয়ার জন্য তাদের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসো। হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন প্রভু, আজ আমাকে ছেটে ফেলুন, আমাকে একটি মেষের মতো করে গ্রহণ করুন, আর আমাকে বোবা হতে দিন, আমি মুখ খুলব না শুধু দাঁড়িয়ে থেকে ছেটে ফেলার জন্য এই বিষয়ে কিছুই না বলে। হে ঈশ্বর, এতে কি পার্থক্য হয়? আমি মনে করতে পারি যখন আপনি আমাকে একবার ছেটে ফেলেছিলেন, আমার স্ত্রীকে নিয়েছিলেন, আমার সন্তানকে, আমার পিতাকে আর আমার ভাইকে, আপনি আমাকে পরিষ্কারভাবে ছেটে ফেলেছিলেন, কিন্তু আমার হৃদয়ে আমি জানতাম আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে কত আশীর্বাদ করেছেন, আপনি কত ভালো। আমি যা কিছু আছি, আমি যা কিছু হব, আমি যা কিছু হতে পারি, এটা আপনি ঈশ্বর, এটা আপনি। আমি আমার দোষ স্বীকার করি, আমি যা কিছু করেছি অথবা ভেবেছি তা স্বীকার করি। শুধু আমাকে ছেটে ফেলুন প্রভু, আমি আপনার মেষ হতে চাই। শুধু তাই নয় প্রভু, কিন্তু আজ সকালে এখানে সকল ব্যক্তিকে গ্রহণ করুন, প্রত্যেকটি মেষকে, আর তারা সকলে যারা মেষ হতে প্রস্তুত তাদের সকলকে ছেটে ফেলুন আজ সকালে প্রভু। তাদের ছোট পা সুসমাচারের ভাণ্ডারের আশেপাশে রাখুন, হতে দিন এখনই যেন পবিত্র আত্মা তাদেরকে মন পরিবর্তন করতে নিয়ে আসে। তারা যেন জানতে পারে এখন পর্যন্ত তারা ঈশ্বরের বিষয়ে উদাসীন ছিল, আর তিনি যেন এই সকল উদাসীনতাকে ছেটে ফেলেন, সকল জগৎকে এবং সকল জাগতিক বিষয়কে। আপনি আজ সকালে এই সকল বিষয়কে ছেটে ফেলুন প্রভু, আমরা যেন আপনার সামনে শান্ত হয়ে এবং নীরবে দাঁড়াতে পারি, একজন পুনর্জন্মিত খ্রিস্টান হয়ে। এটা প্রদান করুন প্রভু। আমি আপনাকে ভালোবাসি, আমি যেতে চাই আবহাওয়া গরম কিনা তা বিবেচনা না করে, আমার ভালো লাগুক অথবা না লাগুক, আমি যেতে চাই। আমি আপনার জন্য দাঁড়াতে চাই, কারণ আমি চাই সেই দিন যেন আপনি আমার মামলার জন্য প্রার্থনা করেন, বলেন ঠিক আছে, সে আমার জন্য দাঁড়িয়েছিল, এখন আমি তার জন্য দাঁড়াচ্ছি। হে ঈশ্বর, আজ এটি প্রদান করুন। আর যখন প্রত্যেক মাথা নত হয় এবং প্রত্যেক হৃদয় নত হয়, আমি আজ সকালে আশ্চর্য হই যে এখানে যদি কেউ থাকে যে বুঝতে পারে যে আপনি আপনার নিজের পথ চান, আপনি এই বিষয়গুলি তৈরি করেছিলেন যা আপনার করা উচিত নয়, আর আজ সকালে আপনি অনুভব করেন যেন ঈশ্বর আপনাকে এই সকল বিষয়গুলি থেকে ছেটে ফেলেন, আর বলেন তোমাকে একটি প্রকৃত মেষ তৈরি করলাম, আপনি কি আপনার হাত উপরে উঠাবেন? প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহিলা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন ভাই, প্রভু আপনাকে আশীর্বাদ করুন ভাই। অন্য কেউ বলুন, আমাকে ছেটে ফেলুন প্রভু, আমি দাঁড়িয়ে আছি, আমি একটি মেষ, আমি আমার মুখ খুলব না, আমি শুধু চাই যাতে আপনি সম্পূর্ণ জগৎকে আমার মধ্যে থেকে ছেটে ফেলেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন ভাই, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহিলা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন ছোট ছেলেটি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহিলা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন বোন, আমাকে ছেটে ফেলুন প্রভু বোন গ্রেটি, আর প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহিলা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন বোন, আমাকে এখনই ছেটে ফেলুন প্রভু। আমি চাই পৃথিবীর সকল বস্তু থেকে আমি আজ সকালে আপনার জন্য দাঁড়াতে চাই, আমি একটি কামানো মেষ হয়ে দাঁড়াতে চাই, পৃথিবীর সকল বিষয় আমার কাছ থেকে কেটে ফেলতে চাই, আমি চাই আপনার হতে এবং আপনি আমার। আপনি কি আমাকে গ্রহণ করবেন প্রভু? আমি আমার হাত যখন উপরে উঠাচ্ছি আপনার কাছে, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহিলা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহাশয়, প্রভু আপনাকে আশীর্বাদ করুন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহাশয়, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহাশয়, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহিলা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহিলা, আমি আপনারটা দেখতে পাচ্ছি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন আমার ভাই, প্রভু আপনাকে আশীর্বাদ করুন ছোট্ট মহিলা, সেটা খুবই ভালো, পিছনে প্রভু আপনাকে আশীর্বাদ করুন মা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন বোন, সেটা ঠিক, শুধু সৎ থাকুন। আমি চাই ঈশ্বর যেন আমার কাছ থেকে সবকিছু নিয়ে নেন, সেটা ঠিক তার মতো নয়, কোন স্বার্থপর চিন্তাধারা যেটা আমার মধ্যে আছে, কোন উদাসীনতা যেটা আমার মধ্যে আছে, আজ সকালে আমি চাই তিনি যেন সম্পূর্ণভাবে আমাকে ছেটে ফেলেন, আমি তার মতো হতে চাই। আমি চিন্তা করি না তারা সঠিক কিনা, আমার কাছে কোনো অধিকার নেই, শুধুমাত্র একটি অধিকার রয়েছে, আর সেটা হলো তার কাছে আসা, বাকিটা তিনি করেন। এখানে কি কোনো পাপী রয়েছে যিনি কখনো খ্রিস্টকে স্বীকার করেননি, কখনো উদ্ধার পাননি, আর আপনি চান আজ সকালে এই প্রার্থনাতে যাতে আপনাকে স্মরণ করা হয়? আপনি কি আপনার হাত উপরে উঠাবেন পাপী বন্ধুরা? প্রভু আপনাকে আশীর্বাদ করুন, অন্য কেউ হাত উপরে করুন, বলুন আমাকে স্মরণ করুন ভাই ব্রানহাম, আমি খ্রিস্টান নই, আর আমি জানি না আমি কখন ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, আর আমি ঠিক এখনই চাই যেন আমাকে প্রার্থনাতে স্মরণ করা হয় যখন আপনি বন্ধ করছেন। ঠিক আছে, আপনি কি আপনার হাত উপরে উঠাবেন যাতে আমি আপনার জন্য প্রার্থনা করতে পারি? তিনি দেখছেন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন ছোট্ট মহিলা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহিলা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন মহাশয়। আর কেউ? আমি হতে চাই, আমি চাই। কতজন এখানে রয়েছেন যারা বিপদগামী? ও, আপনারা বলেন আমি সেটা গ্রহণ করব না ভাই ব্রান্না, কিন্তু দেখুন যদি সে নম্র কপট আপনার কাছ থেকে চলে যায়, ভাই সেখানে কিছু ভুল রয়েছে। যখন আপনি একে অপরকে সহ্য করতে পারেন না, সেখানে কিছু ভুল রয়েছে। যখন আপনি আপনার হৃদয়ে গভীর থেকে সবাইকে ক্ষমা করতে পারেন না, সেখানে কিছু ভুল রয়েছে। এতে কিছু যায় আসে না, তারা কি করেছে অথবা কি বলেছে, যদি আপনি তাদেরকে গভীর থেকে ক্ষমা না করতে পারেন। যিশু বলেছিলেন, যদি আপনি প্রত্যেক মানুষের অপরাধ ক্ষমা না করেন আপনার হৃদয় থেকে, স্বর্গীয় পিতা আপনার অপরাধগুলিও ক্ষমা করবেন না। এখন যদি এই উত্তপ্ত আবহাওয়ায় যদি ঈশ্বর আপনাকে আজ ডেকে নেন, যখন সেখানে একটি ঝর্ণা বয়ে যাচ্ছে, একটি মণ্ডলী প্রস্তুত রয়েছে, পবিত্র আত্মা পিছনে ভবনের কোণে বসে রয়েছে, এখনই নেমে আসার জন্য প্রস্তুত, আর আপনার হৃদয়ে আসার জন্য, আর আপনাকে নম্র করে শান্তি প্রিয় করার জন্য, আমাকে অবশ্যই কি করতে হবে ভাই ব্রানাম? শুধু মেষ হয়ে যান। যখন আপনি মেষ হয়ে যাবেন, পবিত্র আত্মা ঠিক তখনই নিচে নেমে আসবে। কিন্তু আপনার কাছে যদি ভুল উদ্দেশ্য থাকে, ভুল বুদ্ধি, আপনি নিজের পথে যেতে চান আর এটা ত্যাগ করার জন্য প্রস্তুত নন, তাহলে পবিত্র আত্মা কখনোই আসবে না। এখন আমাদের মাথা নত করে আমি বিস্মিত হই যদি আপনাদের মধ্যে থেকে কেউ হাত উপরে উঠিয়ে থাকেন। এখন যিশু বলেছিলেন, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। যোহন 5:24। কিন্তু এখন যদি আপনি বেদীর কাছে আসতে চান, এখানে নতজানু হতে চান, আসুন আমরা একসাথে প্রার্থনা করি। যতক্ষণ না সে নম্র শান্তিপ্রিয় অনুভব যা আপনার কাছে একসময় ছিল অথবা এখন যদি আপনি পেতে চান, পুনরায় সেটা আপনার কাছে আসে। যখন আমরা মাথা নত করি, যখন আমরা গান করি, সেখানে রক্তের ঝর্ণা রয়েছে। আমি চাই আপনারা এখানে আসুন, নতজানু হয়ে প্রার্থনা করুন। সকলে যারা এখন এখানে আসতে চান, নতজানু হয়ে কিছু সময় প্রার্থনা করুন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। মহিলা, এখানে উপরে চলে আসুন আর নতজানু হন। আপনার মাথা নত করে, যেমন আমি আশা করি আপনার হৃদয়ে আছে। আপনি কি জানেন, আজ সকালে আইলটিকে ভেঙে দেয়, আপনাকে নিয়ে লজ্জিত হওয়া উচিত। একজন কৃষ্ণবর্ণ মহিলা খুব খারাপ অবস্থায় গোড়ালি ফোলা নিয়ে বাদামি চুল বেদীর সামনে আসেন। এখানে কিছু সময় আগে একজন কৃষ্ণবর্ণ পুরুষের উদ্ধার হয় কৃতদাসের সময়ে। তিনি চলে যান আর যখন তার উদ্ধার হয়, তিনি তার মনিবকে বললেন তিনি স্বাধীন। তিনি বললেন, আপনি কি? বললেন, আমি স্বাধীন। তখন তিনি তাকে ছেড়ে দেন। এখানে আরেকটি দল আসছে আজ সকালে উদ্ধার পাওয়ার জন্য। বললেন তিনি স্বাধীন। প্রত্যেকজন প্রার্থনাতে যদি আপনি খুব দৃঢ়ভাবে প্রার্থনা করতে চান, যখন পবিত্র আত্মা লোকদের সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করেন। তিনি বললেন, মোশে আপনি কি বললেন আপনি স্বাধীন? বললেন, হ্যাঁ মহাশয় মুনিব, আমি স্বাধীন। বললেন, আপনি যদি স্বাধীন হন তাহলে আমিও আপনাকে স্বাধীন করে দিব, যাও সুসমাচার প্রচার করো। যখন তার মৃত্যুর সময় আসে, তার অনেক শ্বেতাঙ্গ ভাইয়েরা তার সঙ্গে দেখা করতে আসেন। আর যখন তারা আসেন, তিনি বললেন তিনি ভেবেছিলেন তিনি কোমাতে আছেন। যখন তিনি উঠলেন, তিনি বললেন, আমি ভেবেছিলাম আমি চলে গেছি। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আমার ভাই সেখানে নতজানু হয়ে পড়ুন। বললেন, আমি ভেবেছিলাম আমি ইতিমধ্যে চলে গেছি। বললেন, আপনি কি দেখেছেন মোশে? তিনি বললেন, যখন আমি দ্বারের সামনে আসি আমি তাকে দেখতে পাই। বললেন, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, তার দিকে তাকিয়েছিলাম। আর বললেন, সেখানে একটি স্বর্গদূত এসে আমাকে বলল, মোশে চলে আসো, আপনি অনেক বছর সুসমাচার প্রচার করেছেন, আপনার জন্য একটি মুকুট আর পোশাক অপেক্ষা করছে। তিনি বললেন, আমাকে পোশাক এবং মুকুটের বিষয়ে বলবেন না, কোনো পোশাক আর মুকুট আমার চাই না, আমি শুধু তাকে দেখতে চাই। আমি মনে করি এটা একজন খ্রিস্টানের মনোভাব। এখানে কিছু সময় আগে শিকাগো শহর থেকে বাইরে আমি কলিসিয়ামে ছিলাম, বরং একটি মিউজিয়ামে, আর আমি সেখানে আশেপাশে দেখছিলাম। আমি একজন বয়স্ক নিগ্রোকে দেখতে পাই, ছোট সাদা চুলের রিং তার মাথার চারপাশে, তার মাথার টুপিটি হাতে নিয়ে সেখানে ঘোরাফেরা করছিল। আমি তার দিকে দেখলাম, তিনি একটি ছোট স্থান দেখতে পেলেন আর পিছনে লাফিয়ে উঠলেন, আর অশ্রুজল তার কালো গাল দিয়ে গড়িয়ে পড়তে থাকলো। সে প্রার্থনা করতে শুরু করলো। আমি তার দিকে কিছু সময় তাকিয়ে থাকলাম। তিনি আবার তাকালেন, আবার কাটতে লাগলেন। আমি তার কাছে গিয়ে বললাম, মহাশয়। তিনি বললেন, হ্যাঁ শ্বেতাঙ্গ বন্ধু। আমি বললাম, আমি দেখতে পাচ্ছি আপনাকে কি এত উত্তেজিত করলো, আপনি কিসের জন্য এত উত্তেজিত? তিনি বললেন, মহাশয়, যদি আপনি আমার পার্শ্ব অনুভব করতে পারেন, আমার কাছে অনুভূতিহীন চামড়া রয়েছে। বললেন, আমি এক সময় ক্রীতদাস ছিলাম। তিনি বললেন, এখানে এই ছোট কাঁচের বাক্সের মধ্যে সেখানে একটি পোশাক রয়েছে। আমি বললাম, আমি দেখছি এটি একটি পোশাক, কিন্তু এতে বিশেষ কি রয়েছে? তিনি বললেন, সেই দাগটি সেখানে, বললেন সেটা আব্রাহাম লিঙ্কনের রক্তের দাগ, বললেন সেই রক্ত আমার কাছ থেকে ক্রীতদাসের বেল্টটি খুলে নিয়েছে। তিনি বললেন, এখন শ্বেতাঙ্গ ব্যক্তি, এটা কি আপনাকেও উত্তেজিত করে না? আমি আমার বাহু দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, প্রভু আপনাকে আশীর্বাদ করুন ভাই, আমি জানি আমাকে আরো একটি রক্ত উত্তেজিত করে। তিনি বললেন, আমি সেই রক্তটিকেও জানি মহাশয়। আমি বললাম, তিনি আমার কাছ থেকে ক্রীতদাসের বেল্টটি খুলে নিয়েছেন। এক সময় আমি রবিবারে বাইরে গিয়ে প্রতিযোগিতা করতাম এবং নোংরা কৌতিক বলতাম, আর হে ঈশ্বর, আমি এটা কিভাবে করতাম? যেখানে আমি এটা করেছি এখনো আমার ভিতরে তার দাগ রয়েছে, কিন্তু আমি আনন্দিত তিনি আমার কাছ থেকে সেই বেল্টটি খুলে নিয়েছেন। এখন সব শেষ হয়ে গেছে, তিনি আমার স্থানে এসে দাঁড়িয়েছেন। কিছু সময় আগে একজন মহিলার দিকে তাকিয়ে, আর তিনি খুব অশ্লীল ছিলেন, আমি তাকে তিরস্কার করতে চেয়েছিলাম, ঈশ্বর আমাকে একটি দর্শন দেন। আমি তার জন্য তখন প্রার্থনা করি, কারণ আমি দেখতে পাই যে আমার পাপগুলো তার মতনই মহান। আমি তার কাছে গিয়ে তার পাশে বসে পড়লাম আর তাকে লজ্জা দিলাম। তাকে বললাম, আমি একজন প্রচারক। তার দুটি পুরুষ বন্ধু, তার বয়স প্রায় 65-70 হবে, আর দুটি পুরুষ বন্ধু সেখানে নতজানু হয়, আর তারা সকলে খ্রিস্টকে তার হৃদয় প্রদান করে। হে আমার, কি পার্থক্য! আপনি কি ততটা পাপ করেছেন? আজ সকালে আপনার হৃদয় কি এতটাই কালো সাদা আর ধোয়াটে যে পবিত্র আত্মা সেটা ছুঁতে পারবে না? হতে পারে কপট সেখান থেকে চিরকালের জন্য উড়ে চলে গেছে, এটা চিরকালের জন্য চলে গেছে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন প্রিয়। একটি ছোট মেয়ে এখানে আসছেন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন প্রিয়। আপনারা বলেন সেই ছোট্ট মেয়েটি কিছু জানে না। ও হ্যাঁ, সে জানে। সে আপনাদের মতো এতগুলো পত্রিকা পড়েনি, আর পুরনো প্রেমের কাহিনীগুলো আপনারা যেমন করেছেন সেটাই হলো বিষয়। সে হলো নরম। যিশু বলেছেন, ছোট শিশুদের আমার কাছে আসতে দাও। আর কেউ যদি এখানে আসতে চান, আজ সকালে কেউ এখানে যোগ দিতে চান, বেদি প্রস্তুত রয়েছে। আর একটু সময়ের জন্য যখন আমরা আবার গান গাই, তারপরে আমরা প্রার্থনা নিবেদন করব, যখন এই পাপীরা প্রার্থনা করতে থাকে। নিশ্চয় সবকিছু চলে গিয়েছিল, সে হতভাগা ব্যক্তিটি সবকিছু হারিয়ে ফেলেছিল। আপনারা কি এখন আসবেন না? আপনারা যারা ভালো জানেন, বাইবেল বলে আপনারা যদি ভালো করতে জানেন আর যদি তা না করেন, তাহলে এটা আপনার জন্য পাপের থেকেও বেশি। আপনারা আসবেন কি? আপনারা জানেন আপনি ভুল করেছেন, এখানে চলে আসুন আর বেদির চারপাশে নতজানু হন, আর ঈশ্বরকে বলুন আপনি তার সঙ্গে যেভাবে ব্যবহার করেছেন তার জন্য আপনি ক্ষমা প্রার্থী। হতে দিন পবিত্র আত্মা যেন ফিরে এসে আপনাকে নম্র আর ভদ্র করে, শান্ত করে। আপনি কি মনে রাখুন, আপনি যদি মারা যান আর যদি তিনি আপনার জন্য প্রস্থান করে থাকেন, আপনার মামলার জন্য সেখানে কেউ প্রার্থনা করবে না। আজ সকালে তিনি চান আপনি যেন তার জন্য দাঁড়ান। প্রভু আপনাকে আশীর্বাদ করুন আমার ভাই, অপেক্ষা করছি। এই কয়জনই কি, শুধু 15 জন মণ্ডলীতে? এটা সত্যি মনে হয় যে আপনারা দণ্ডিত? আপনারা কি শান্তিময়, নম্র, ভদ্র, শান্ত জীবনযাপন করছেন? এখন এটা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত। আপনারা কি ক্ষমাশীল? কোনো শত্রু নেই? জীবনের অতীত পাপীদের দণ্ডাদেশের উপরে আপনারা মূর্তি পূজকদের মতো জীবনযাপন করেন না? আপনারা আলাদা থাকেন? আপনার জীবনের সকল নমুনাগুলি আলাদা? নম্র পবিত্র আত্মা কি আপনার হৃদয়ের সিংহাসনে বাস করছে? সকলের চারপাশে আপনাকে শান্তিময় এবং শান্ত আর প্রেমময় করে তুলেছে? আপনার প্রতিবেশীরা আর সকলে এবং আপনার সকল সহযোগীরা কি জানে যে আপনি একজন নম্র, শান্ত, ভদ্র খ্রিস্টান? ঈশ্বরের কপট কি আপনার সঙ্গে আছে? আপনি কি নিশ্চিত? হতে পারে এটাই আপনার শেষ সুযোগ। ঠিক আছে, তাহলে যারা এখানে বেদির সামনে রয়েছেন, আপনাদের জন্য প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন, আপনাদের এখন বিচার করা হবে না, পবিত্র আত্মা আপনাদের কাছে বিচার নিয়ে এসেছে। আর আপনারা আপনাদের অধিকার ধরে রাখতে চেষ্টা করেননি বলে, ও আমি যথেষ্ট সময় ধরে একজন খ্রিস্টান হয়ে আছি, আমাকে সেখানে যেতে হবে না। আপনাদের মধ্যে থেকে কেউ কেউ যারা প্রথমবার বেদির সামনে এসেছেন, যদি আমি চাই আমি একজন পাপী হয়ে থাকতে পারবো, সেটা আমার অধিকার। হ্যাঁ, সেটা ঠিক, আপনি একজন স্বাধীন ব্যক্তি, আপনি যেমন চান তেমনি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি আজ সকালে আপনার অধিকারগুলি বাজেয়াপ্ত করেছেন। বলে তারা কি বলবে, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর বেদির কাছে যাওয়া, তারা কি বলবে? কিন্তু ঈশ্বর কি বলছেন? তিনি বলছেন আপনাকে আসার জন্য, আর আপনি সেটা করেছেন, আর এখন আপনি আপনার অধিকারগুলি ত্যাগ করুন, যাতে আজ আপনার হৃদয়ে সেই নম্র পবিত্র আত্মা স্থান গ্রহণ করতে পারে। আমি জানি তিনি এটা করবেন, আমি জানি তিনি করবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি করবেন। সেখানে তিনি এটা ছাড়তে পারেন না, তিনি এখানে না এসে থাকতে পারেন না। তিনি ভিক্ষা করেছেন, ক্রন্দন করেছেন, মারা গিয়েছেন, আর সবকিছু একটি স্থানের জন্য যেখানে তিনি আসতে পারেন, আপনার কাছে আসতে চান। আর আপনার মৃত্যুর সময়ে যখন মৃত্যুর দূত আপনার শয্যার শেষে বসে থাকে, ঘৃণ্য বিষয়ের দিকে তাকিয়ে থাকার থেকে, আর এটা জেনে যে এক সময় আপনি আসতে অস্বীকার করেছিলেন, আর তখন আপনার প্রাণ কালো এবং ধূম্রময় হয়ে যায়, আর সময় নেই, এতে কিছু যায় আসে না, আপনি কত জোর ক্রন্দন করেছেন, ঐশো তার অনুগ্রহ পাপের দ্বারা দূরে সরিয়ে দেয়, তার অনুগ্রহের দিন বরং আর কোনো সুযোগ পাননি। তিনি ক্ষোভে ক্রন্দন করেছিলেন একটি স্থান খুঁজে পাওয়ার জন্য যেখানে তিনি এটা ঠিক করতে পারেন, কিন্তু তিনি এটা করতে পারেননি। ঈশ্বর তাকে শেষবারের জন্য ডেকেছিলেন, কিন্তু আপনি আপনার সকল অধিকার ত্যাগ করেন, আর আপনার সকল বন্ধু বান্ধব, আর আপনার সকল অনুভব, আর সবকিছু আজ সকালে এখানে আসার জন্য আপনি আপনার সকল অধিকার ত্যাগ করেছেন এখানে এসে নতজানু হয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য। আমি প্রভুর বাক্যর দ্বারা আপনাদেরকে বলছি যে খ্রিস্ট বলেছিলেন, যে কেউ আমার কাছে আসে আমি তাদেরকে তাড়িয়ে দিব না। যখন আপনারা বেদিতে আছেন, মন ফিরান, যা কিছু আপনি করেছেন তার জন্য আপনি ক্ষমা প্রার্থী। এই জন্যই যখন লোকেরা বাপ্তিস্মা নেয় তারা পবিত্র আত্মা পায় না, তারা সম্পূর্ণভাবে মন ফিরায় না। ঈশ্বর চেষ্টা করেন তাদেরকে পবিত্র আত্মা দেওয়ার জন্য, তিনি চান আপনি যেন নম্র, ভদ্র এবং শান্ত হন, আর সেই জন্যই আপনি সেই একই স্বার্থপরতা আপনার হৃদয়ে নিয়ে উঠে পড়েন। ও আপনি চিৎকার করে অন্য ভাষায় কথা বলে উঠে পড়তে পারেন, এটা আপনাকে পবিত্র আত্মা পেতে সাহায্য করবে না। আপনাকে সেখান থেকে এক ভিন্ন ব্যক্তি হয়ে উঠতে হবে, আপনাকে সেখান থেকে ভদ্র, নম্র এবং শান্ত হয়ে উঠতে হবে, আর ঈশ্বরের আত্মা আপনার মধ্যে প্রবাস করবে। পরের বছর আপনি পিছনে ফিরে দেখুন আপনি কতদূর এসেছেন, দেখুন প্রত্যেকটি সময় আপনি নতুন স্থান অধিকার করেছেন, সেটা পবিত্র আত্মা। পবিত্র আত্মা হল প্রেম, আনন্দ, শান্তি, সহনশীলতা, নম্রতা, সৌম্য, ধৈর্য, বিশ্বাস। এখন শুধু মন ফিরান আর ঈশ্বরকে বলুন আপনার এটাই এখন চাই, তিনি এটা করবেন। ছোট বালিকা আপনি সেখানে প্রিয়, আপনিও সেটাই করুন, আশীর্বাদ করুন। আপনার মা আপনার উপর তার হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। এখানে এই বৃদ্ধ কৃষ্ণবর্ণ মহিলাটি বেদির সামনে মাথা নত করে, আপনাকে হয়তো ভুট্টা বা হোমিনি গ্রিট ভোজন করতে হয়, হয়তো কোনো গলিতে আপনাকে বসবাস করতে হয়, আমার যতদূর জানা আছে বোন। প্রভু আপনার হৃদয়কে আশীর্বাদ করুন। আজ সকালে মহিমাতে আপনার জন্য একটি স্থান তৈরি করা হয়েছে, ঠিক বেদির নিচে তাকিয়ে একজন মহিলাকে দেখুন, ধূসর হয়ে উঠছেন, একজন যবুতেই মাথা নিচু করে আছেন, একটি সাদা কেশিক মহিলা। হে ঈশ্বর, দেখুন পুরুষেরা নতজানু হয়ে আছেন এখানে পাশাপাশি ভিন্ন, শুধু মন ফিরান, তাকে বলুন আপনি দুঃখিত, তাকে বলুন আপনি আর এটা করবেন না, তার অনুগ্রহের দ্বারা আপনার সব পার্থক্য আজ থেকে চলে যেতে দিন, আপনি ভদ্র এবং শান্ত হতে চান, আপনি নম্র হতে চান, আর তিনি যেখানে আপনাকে পরিচালনা করেন সেখানে যেতে চান। যখন লোকেরা কিছু বলে এতে কিছু যায় আসে না, এটা কতটা ঠিক মনে হয়। আপনি আপনার প্রতিবেশীর সম্বন্ধে কিছু বলার অধিকার ত্যাগ করতে যাচ্ছেন, আপনি বলতে যাচ্ছেন আপনি যিশু সম্বন্ধে বলতে যাচ্ছেন, আপনি যেটা ঠিক সেটাই করতে যাচ্ছেন। আপনি একজন হত্যাকারীর মতো বাইরে বেরোবেন না, আপনি নির্ভয়দের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন না, কিন্তু আপনারা প্রকৃত খ্রিস্টানদের বীরত্বের নাটকটি দেখেছেন আর আপনি তাদের মতো হতে চান। আপনাকে কাউকে বলতে হবে না যে আপনি একজন খ্রিস্টান, যদি আপনি একজন হয়ে থাকেন যখন আপনি কথা বলেন তারা এটা দেখা মাত্র জেনে যায়, আপনি ভিতরে এবং বাইরে মুদ্রাঙ্কিত। এখন যখন আপনি আপনার হৃদয় নম্র করেন, মন ফিরান, ঈশ্বরকে বলুন আপনি দুঃখিত, আপনি আর এটা করবেন না, আপনি নিজে লজ্জিত যেভাবে আপনি ব্যবহার করেছেন, আর তখন আমি আপনার জন্য প্রার্থনা করব, আর আমি বিশ্বাস করি ঠিক তখনই আপনার হৃদয়ে শান্তি আসবে, কেবল শান্তি নদীর মতো প্রবাহিত হয়ে আপনার প্রাণে আসবে। আপনি হয়তো চিৎকার করবেন না, আপনি হয়তো অন্য ভাষায় কথা বলবেন না, আপনি হয়তো উপরে নিচে লাফাবেন না, কিন্তু আপনি এই বেদির থেকে আপনার মধ্যে কিছু নিয়ে যাবেন, আপনার মধ্যে এমন কিছু যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন সেই রুক্ষ ক্রুশের সঙ্গে আপনি নোংর হয়ে থাকবেন। এখন প্রার্থনা করুন যেমন আমি করছি, স্বীকার করুন, আমাদের স্বর্গীয় পিতা, এই গরমে আজ সকালে ঘর্মাক্ত কক্ষে ঘাম বাক্সে অযোগ্য প্রাণী, কিন্তু ঈশ্বর আপনি এই ঘাম আমাদের মধ্যে থেকে বের করেছেন। পবিত্র আত্মা নিচে এসে লোকদেরকে স্বীকার করিয়েছে যে তারা ভুল করেছে, তারা পাপ করেছিল, তাদের আত্ম অহংকারী ছিল, তারা শত্রুতাপূর্ণ, অনুসন্ধানী, সর্বজ্ঞানী, মন ফেরাতে অপ্রস্তুত, কেউ যদি তাদের বিরুদ্ধে কিছু করে থাকে তাদের ক্ষমা করতে অপ্রস্তুত মানুষ হয়ে উঠেছিল, তারা রাজি ছিল না। কিন্তু আজ পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যকে নিয়ে তাদের নম্র হৃদয়ে স্থাপন করেছে আর বলেছে, এখন কি তুমি সেখানে ফিরে আসতে চাও যেখানে তুমি ছিলে প্রথমবার যখন তুমি বেদিতে এসেছো? ফিরে আসতে চাও যেখানে সবাই তুমি সবাইকে ভালোবাসো আর তুমি আমাকেও অক্ষয় প্রেম দিয়ে ভালোবাসো? তাহলে উঠে আসুন এবং বেদির কাছে আসুন। তারা এটা করেছে প্রভু। এখন আমি এখন প্রার্থনা করি যেন আপনি তাদের ভাবনা চিন্তাকে পবিত্র করেন প্রভু, তাদের হৃদয়কে পবিত্র করুন, তাদেরকে ভদ্র এবং শান্ত করুন। হতে দিন মন ফিরানোর পর যখন তারা এই বেদির থেকে উঠে যখন তারা ঘরে ফিরে যায় তারা যেন তাদের জীবন আপনাকে দেয়, যাই ঘটুক না কেন, যদি তাদের স্বামী অসন্তুষ্ট হয় অথবা স্ত্রী অসন্তুষ্ট হয় অথবা প্রতিবেশীরা অসন্তুষ্ট হয় অথবা কেউ যারা তার সঙ্গে কাজ করেন, আমি শুধু কপটের মতো ভদ্র হয়ে থাকব? সর্বোপরি আপনার প্রতিশোধ আপনারই। প্রভু বলেন আমি শোধ নিব। আমরা কিভাবে এটা খুঁজে পাবো প্রভু? শুধু স্থির থাকো, নম্র হয়ে দেখো ঈশ্বরকে করতে, তার বেশের কাছে নেমে আসতে। নিশ্চয়ই নিশ্চিতভাবে এই ভালো মেষপালক তাদের জন্য নিজ প্রাণ দিয়েছেন, তিনি ঠিক তার মেষের জন্য নিচে নেমে আসবেন আর তাদেরকে পরিচালনা করবেন, ঠিক তাদেরকে যে তাদেরকে অতিক্রম করে, ঠিক তাদেরকে যে তাদের বিরুদ্ধে একটি কথা বলে। বলেছিলেন এটা ভালো হবে আপনার গলায় একটি জাতা বেঁধে আর সমুদ্রের অজ্ঞাত জলে ডুবিয়ে দেওয়া। তাদের দূতেরা সবসময় আমার পিতার মুখ দর্শন করেন যিনি স্বর্গে আছেন, বুঝলেন? হে ঈশ্বর, আমি চাই তোমরা যেমন তাদের সঙ্গে করো তোমরা আমার সঙ্গেও করো। তাই ঈশ্বর আমি নম্র হতে চাই, আমি নিজেও বেদির উপরে রাখি আজ সকালে, শুধু আজ সকালে নয় কিন্তু প্রত্যেক সকালে আর প্রত্যেক দিন আমি শান্ত এবং নম্র হতে চাই আর যিশুর মতো হতে চাই। এটা প্রদান করুন পিতা, আমাদের এখন তাই হতে সাহায্য করুন। প্রেমের অতল উত্তাল ঢেউ যেন আমাদের প্রাণের উপর গড়িয়ে পড়ে। আপনি কি এটা আপনার হৃদয়ে অনুভব করতে পারছেন না? বোন গার্টি সকল মণ্ডলীকে বললেন, তাকেও দোষারোপ করা হয়েছে কিন্তু তিনি তার পিয়ানোকে তার বেদি করেছেন, বেদি পিয়ানো তার বেদি। বললেন মণ্ডলী যেন আমার জন্য প্রার্থনা করেন যখন তিনি সেখানে বসে আছেন আর তার চশমা দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। এই পুলপিটটি আমার বেদি, আমিও অনুতপ্ত হয়েছি, আমার বাইবেল অশ্রুপূর্ণ। হে ঈশ্বর, শান্তি, ঈশ্বরের শান্তি। ঈশ্বর, যদি আমি কারো বিরুদ্ধে পাপ করে থাকি আপনার বিরুদ্ধে, এটা দূরে নিয়ে যান প্রভু,
আজ সকালে আমার ছোট্ট মণ্ডলী থেকে পাপকে দূরে নিয়ে যান। কতজন অনুভব করতে পারেন যে ঈশ্বর আপনাকে ক্ষমা করেছেন আর শান্তির কপট আপনার হৃদয়ে পুনরায় এসে বসেছে? সে এখনই উড়ে ফিরে এসেছে, তার নিজের স্থান নিয়েছে। পবিত্র আত্মা ফিরে এসেছে আর বলেছে, আমার সন্তান, আমি তোমাকে সবসময় ভালোবাসতে চাই, তুমি শুধু আমাকে এটা করতে দাওনি। আমি তোমার পুরানো স্বার্থপর আত্মার সাথে প্রবাস করতে পারি না, কিন্তু তুমি এখন এটা সমর্পণ করেছো, তাই আমি আজ সকালে তোমার হৃদয়ে ফিরে এসেছি। কতজন এটা অনুভব করেন? আপনার হাত উপরে উঠান, আপনার হাত উপরে উঠান। সেটা ঠিক, সমস্ত বেদীর বরাবর। ও, সেটা ঠিক। শ্রোতাদের মধ্যে থেকে কতজন এটা অনুভব করতে পারেন? আপনার হাত উপরে উঠান। ও, আমাদের স্বর্গীয় পিতা, আমি এই নরম কোমল উৎসর্গ করার সময়ের জন্য আপনাকে ধন্যবাদ দিই। অনেকটা একটি আপেল হাতে নিয়ে সেটিকে থেতলিয়ে চটকিয়ে, যতক্ষণ না এটা নরম হয়ে যায়, এতটাই নরম যে একটি ছোট শিশু বসে সেটা খেতে পারে। এইভাবেই আমরা আমাদের হৃদয়কে চাই, প্রভু, এটা আপনার পেরেকের দ্বারা জখম হাতে নিন। বলে, সন্তান, তুমি কি দেখতে পাও না যে তুমি আমাকে আঘাত করেছো? তুমি আমাকে কষ্ট দিচ্ছিলে যখন তুমি হাতলটি আলগা করে উড়ে গিয়েছিলে। তুমি আমাকে কষ্ট দিচ্ছিলে, ও, আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছিল সন্তান, যখন আমি দেখলাম তুমি অমুক অমুক বিষয়গুলি করছিলে। কিন্তু এখন আমি তোমার হৃদয় আমার হাতে নিয়েছি, আমি এটাকে প্রকৃত রূপে নম্র করতে চাই, আমি এটাকে এমন তৈরি করতে চাই যেন আমি সেখানে বসবাস করতে পারি। আমি আজ সকালে সেই স্থানে উড়ে ফিরে আসতে চাই, আমি উড়ে ফিরে আসতে চাই আর সেখানে বসবাস করতে চাই, তোমার সঙ্গে স্থায়ী হতে চাই। এটা প্রদান করুন ঈশ্বর, আমরা আপনাকে ভালোবাসি। এটা প্রদান করুন আপনার মহিমার জন্য, আমরা যিশুর নামে চাই। আপনারা কি এরকম আরাধনা করতে পছন্দ করেন না? ও, আমার প্রাণ অভিষিক্ত হচ্ছে, তাকে নিচে আসতে দেখে এরকম উপাসকেরা আপনার হৃদয়ে কি সত্যি শান্ত মনে হয়? আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। যখন আমরা গান গাই, আপনারা কি আপনার হাত উপরে উঠাবেন? ভাই জো, আপনি কি উপরে এসে আজ সকালের জন্য প্রার্থনা করতে চান? প্রভু আপনাকে আশীর্বাদ করুন। বেদীর সামনে একটি স্থান খুঁজে নিন ভাই জো, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমি জানি এটা খুবই গরম বন্ধুরা, আমি জানি এটা, কিন্তু আমি আশা করি আমার মতো আপনারাও অনুভব করতে পারছেন। ও, আমার মনে হচ্ছে আমি উড়ে যেতে পারব। তিনি কত প্রেমময়, আমি কি করতে পারি? আমি কোথায় যাব? হে ঈশ্বর, আমি কোথায় যাচ্ছি? আমি কোন দিকে যাচ্ছি? এখন কি হতে যাচ্ছে? এখন থেকে 100 বছর পর আমি কোথায় থাকব? কি হবে যদি আমার কাছে তিনি না থাকেন? কোথায় কোথায় অন্য কোনো আশ্রয় আছে? Here.
এখন সবাই একসঙ্গে। ঈশ্বরের প্রশংসা হোক। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, পৃথিবী নয়, আপনার মতো। যখন আমরা মাথা নত করি, আমি আপনাদেরকে কিছু অনুরোধ করতে যাচ্ছি। কেউ এখানে পবিত্র আত্মাকে অসন্তুষ্ট করছে, কাউকে ডেকে আনা হয়েছে, আমি প্রভু যিশুর নামে বলছি, তার ভবিষ্যৎ বক্তা হয়ে আমি তার হৃদয় আহত বোধ করতে পারি। সেখান থেকে বেরিয়ে যাও, কেউ তাকে অমান্য করছে। আপনারা কি এখন আসবেন না? হ্যাঁ বোন, কিন্তু সেখানে আপনার থেকেও বেশি রয়েছে। এটাই আমার ইচ্ছা, বিনীত এবং নিচু, নম্র, তার মতো হতে। আপনারা কি এখন আসবেন না? ঈশ্বর চান আপনারা যেন একটি পদক্ষেপ নেন। সেখানে আপনারা কিছু সংখ্যক রয়েছেন, আমি জানতাম আপনারা আসবেন। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। শুধু এই কয়জনই, শুধু এই কয়জনই। আমি এই শ্রোতাদের দিকে দেখছি, আর সেখানে ভয়ঙ্কর কালো ছায়া ঝুলে আছে, যেটা আমি কখনো দেখেছি। পবিত্র আত্মা এখন এখানে আছে, এটা এখন আমার উপরে আছে। পবিত্র আত্মাকে দুঃখিত করা, তিনি কি করেছিলেন? পিতা যেখানে পরিচালনা করেছিলেন সেখানে গিয়েছিলেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন ভাই, প্রভু আপনাকে আশীর্বাদ করুন আমার ভাই, সেটা ঠিক। উপরে চলে আসুন আর নত জানু হন। এখন সেই পুরনো সময়ের মতো স্বীকারোক্তি, সোজা করা, সঠিক করার সময়, চলে আসুন। এখন মনে হচ্ছে সেখানে আরো রয়েছে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন বোন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন বোন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন, সেটা ঠিক। পবিত্র আত্মা সবসময় সঠিক, চলে আসুন, সেটা ঠিক। এখনই চলে আসুন। হ্যাঁ আমার, সেটা ঠিক। এটাই সেই পথ, মাঝখানে ছড়িয়ে পড়ুন, বাইরের দিকে ছড়িয়ে পড়ুন আর প্রার্থনা করুন। শুধু মন ফিরান, ঈশ্বরকে বলুন আপনি দুঃখিত, শুধু এটাই আপনাকে করতে হবে। আপনারা কি এখন আসবেন না? যিশু, সেটা ঠিক, ছিঁড়ে আলগা হয়ে আসুন, চলে আসুন। আপনি কি করতে যাচ্ছেন? আপনার জন্য কে দাঁড়াবে? হয়তো আজ রাতে আপনার জন্য কে দাঁড়াবে যখন মৃত্যু আপনার জামার হাতা বেয়ে উপরে উঠে আসবে? আপনি কি করছেন তা বিবেচ্য নয়। পবিত্র আত্মা ঠিক সেখানে আপনার কাছে বসে আছে, সেটা তিনি চান যেন আপনি আসেন। শুধু মন ফিরান, বলুন ঈশ্বর আমি দুঃখিত, আমি সেটা করতে চাইনি। যদি এখন আমি আপনার জন্য না দাঁড়াই, আপনি আমার জন্য দাঁড়াবেন না, আর আমি চাই আপনি যেন আমার জন্য দাঁড়ান। আর আজকে থেকে আমি আপনার জন্য দাঁড়াচ্ছি। একজন খ্রিস্টানের যেমন জীবনযাপন করা উচিত, আমি সেই রকম জীবনযাপন করব। আমি আমার পথ পরিবর্তন করব, আমি নম্র আর শান্ত হব, আমি সবাইকে তাদের নিজস্ব কথাবার্তা বলতে দিব, সবকিছু। আমি আপনার সম্মুখে নম্র এবং শান্ত হয়ে থাকব। আপনি কতদিন ধরে খ্রিস্টান হয়ে আছেন? কোন মণ্ডলীর সঙ্গে আপনি অন্তর্ভুক্ত? এর সাথে কিছু করার নেই, এখনই চলে আসুন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, এখনই বেরিয়ে আসুন সন্তান। ঈশ্বর আপনাদের সঙ্গে এখন কথা বলছেন। যদি আপনারা আমাকে তার দাস হিসেবে বিশ্বাস করেন, আজ সকালে পবিত্র আত্মা আমাকে বলেছেন এই আহ্বানটি করার জন্য সেখানে অনেকে রয়েছে। আজ সেই দিন, এটাই সেই সময়। পিছনে সেখানে আরো 5 অথবা 6 জন রয়েছেন, সত্যি এখন আসা উচিত। মনে রাখুন ভাই বোন, আমি আপনাদের দিকেই দেখছি। আমি দেখতে পাচ্ছি সে কালো ছায়া আপনাদের উপর অবস্থান করছে। ভালো হবে, এখনই চলে আসুন। যিশুর মতো হতে আপনারা কি তার মতো হতে চান না? ভদ্র, শান্ত, নম্র, বিনীত। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যুবক, প্রভু আপনাকে আশীর্বাদ করুন বাচ্চাকে সঙ্গে নিয়ে পিতা, প্রভু আপনাকে আশীর্বাদ করুন বোন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন পাপী বন্ধু, সেটা ঠিক। উপরে চলে আসুন বোন, চলে আসুন, একটি স্থান খুঁজে নিন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। প্রিয় বোন, আপনি অনেক কিছুর জন্য কৃতজ্ঞ, শয্যাশায়ী ছিলেন, মারা যাচ্ছিলেন, এখন আপনি হেঁটে যাচ্ছেন বেদিতে। প্রভু আপনার কোমল হৃদয়কে আশীর্বাদ করুন। পবিত্র আত্মা এখন আবার কথা বলছেন, মন ফিরান, ঈশ্বরের কাছে চিৎকার করুন, আপনার নিজস্ব প্রার্থনা করুন। আপনি সেই জন যিনি পাপ করেছেন, তাই এখন আপনি প্রার্থনা করুন। ঈশ্বরকে বলুন আপনি যা কিছু করেছেন, যার জন্য আপনি দুঃখিত, আপনার আশেপাশে কে আছে সেই দিকে মনোযোগ দিবেন না। শুধু বলুন, ঈশ্বর আমাকে ক্ষমা করুন, আমি এরকম হতে চাইনি, আমি নম্র হতে চাই, আমি কখনো অন্য পথে যাব না আর কখনো গন্ডগোল করব না। হে ঈশ্বর, ও আমি এটা খুবই ভালোবাসি। স্বর্গীয় পিতা, এখানে বেদিতে প্রত্যেকটি অনুতপ্ত ব্যক্তির জন্য নতজানু হয়ে মাথা নত করে প্রার্থনা করছে। হে ঈশ্বর, মাতারা, পিতারা, সন্তানরা, পিতারা, মাতারা, আরো কেউ, প্রতিবেশীরা, মণ্ডলীর সদস্যগণরা, ডিকনরা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, হে ঈশ্বর, এই পুরানো সময়ের মতো ছাঁচ নির্মাণ সময়ে আজ সকালে এই গরম ভবনে বসে পবিত্র আত্মা নিচে নেমে আসছেন, বলছেন শান্তি। হে ঈশ্বর, আমি সেই দিন দাঁড়িয়ে থেকে আপনাকে বলতে শুনতে চাই নম্রভাবে, হ্যাঁ তুমি এসে আমার জন্য দাঁড়িয়েছিলে, এখন আমি তোমার জন্য দাঁড়াবো। আমি চাই আপনি যেন সেই শান্তি আজকে প্রত্যেক জনের হৃদয়ে দিয়ে দেন ঈশ্বর। আমি চাই আপনি যেন এটা করেন নিঃশব্দে এবং আস্তে করে। আমি চাই আপনি যেন সেখানে আসেন এরকম একটি অনুভব নিয়ে যে সেটি তাদেরকে আজকের থেকে আর কখনো ছেড়ে যাবে না। প্রত্যেকটি ঘর যেন একটি নতুন হতে পারে, প্রত্যেকটি ব্যক্তি যেন একজন নতুন ব্যক্তি হতে পারে। হতে দিন প্রত্যেকটি বিষয় যেন আজ থেকে নতুন বিষয় হয়ে যায়, কারণ এই লোকগুলো নিজেকে নম্র করেছে। আপনি বলেছিলেন যে লোকদেরকে ডাকা হয়েছে, যদি তারা নিজেকে নম্র করে আর প্রার্থনা করে আমি স্বর্গ থেকে শুনব। আজ সকালে ঈশ্বর আমি জানি আপনি তা করবেন। আর যারা নিজেদের স্থানে বসে রয়েছেন তাদের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি, তাদের আসা উচিত ছিল। ঈশ্বর তাদের সঙ্গে কথা বলুন, যতক্ষণ তারা এই সিদ্ধান্ত গ্রহণ না করে তাদেরকে অশান্ত রাখুন। প্রভু আপনার কাছে এসে যেন তারা সব ঠিক করে নেয়, এটা প্রদান করুন প্রভু। এখন প্রত্যেককে আশীর্বাদ করুন, আপনার অনুগ্রহ আর দয়া প্রত্যেকের প্রাণে যেন বাস করে, যারা আজ সকালে এই মণ্ডলীতে অনুতপ্ত এবং মাথা নত করেছেন। পিতা ঈশ্বর, আপনার আজ্ঞা অনুসারে আমি এটা করেছি, আমি এই লোকদের ডেকেছি, তারা দাঁড়িয়ে আছে। আপনি বলেছিলেন যারা লোকদের সামনে আমার সাক্ষ্য দেয় তাদের জন্য আমি পিতা এবং পবিত্র স্বর্গদূতের সামনে সাক্ষ্য দিব। এখানে অনেকেই অনেকদিন ধরেই খ্রিস্টান, কিন্তু তারা আজ সকালে এখানে দাঁড়িয়ে আছে তাদের পাপের সাক্ষ্য দেওয়ার জন্য যে তারা ভুল করেছেন। তারা আর ভালোবাসার যোগ্য নয়, তাদের কাছ থেকে পবিত্র আত্মা চলে গেছে। আর অনেক সময় তারা অনুভব করতে পারে না সেই ভদ্র, মিষ্টি, নম্র অনুভবকে যেটা তারা অনুভব করত। তাদের মধ্যে অনেকে পাপী রয়েছে যারা এখানে প্রথমবার এসেছেন, কিন্তু পিতা তারা সেই অপূর্ব অনুভূতি চান, সেই শান্তি যা সকল বিচার বুদ্ধিকে অতিক্রম করে। আজকে তাদেরকে এটা প্রদান করুন প্রভু ঈশ্বর, আর তারা যেন সম্পূর্ণরূপে আপনার আত্মায় পূর্ণ এবং সুন্দর হতে পারে। আজকে যখন তারা এই স্থান ত্যাগ করে তাদের নিজ নিজ ঘরে ফেরার জন্য, একটি আলাদা জীবনযাপন করার জন্য আর একজন আলাদা ব্যক্তি হওয়ার জন্য, আমরা এটা খ্রিস্টের নামে প্রার্থনা করি। কক্ষ ঝর্ণার ধারে, ঠিক আছে, আপনি যিনি বেদির কাছে আছেন উঠে পড়ুন, প্রভু ঈশ্বরের দিকে দেখুন, আপনার আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে হাত মিলান। ও আমরা গান গাইতে যাচ্ছি এখন সকলে মিলে, যখন আমরা দাঁড়িয়ে আছি আরোগ্য দান সবার আগে।
সকলে মিলে একটি বিশ্বাস, আপনি জানেন অন্য একদিন ভাই যখন আপনার স্ত্রী আমাকে বলেছিলেন আপনার জন্য প্রার্থনা করতে, তখনই কক্ষের ভিতরে চলে যাই আর পবিত্র আত্মা আমাকে বলেন ভয় পেও না, আমেন। তিনি কি বাস্তবিক নন? বিস্ময়কর, ঠিক আছে, ঈশ্বরের প্রশংসা হোক। আমার বিজয় উল্লাস করতে ইচ্ছা করছে, ঠিক আছে। আপনার কিছু বলার আছে? ঠিক আছে ভাই নেভিল, এখন আর ভাই স্লটার কিছু বলবেন?
Everybody has received this morning.
Glory,
everybody looks like that we're believing God now. Hallelujah. Feel this good blessing and anointing up here on the platform. Feel like Peter, if it wasn't for the selfishness, would build three tabernacles and remain here. Amen. This is wonderful. Everybody has received. Now everybody stand to our feet.
Gora.
Amen. Remember,
hallelujah.
The
hallelujah.
We have
আমিও হয়তো আজ রাতে এখানেই থাকবো। হ্যাঁ, আমি যতদূর জানি আমি এখানে থাকবো যদি না আমাকে বাইরে কোথাও ডাকা হয়।